exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। শুরু হয়ে গেল সিক্রেটস, ওয়ান অব দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্রোগ্রাম অফ ঢাকা এফএম 904। প্রিয় শ্রোতা সবাইকে আরো একবার আমন্ত্রণ। আরজে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং সারা দেশব্যাপী এই মুহূর্তে যারা আমাদের রেডিওতে কান পেতে আছেন সবাইকে শুভাশিস জানিয়ে শুরু করছি আমাদের সপ্তাহান্তে প্রতি রবিবারের আয়োজন সিক্রেটস। আজকের সিক্রেটসে যিনি আমার সঙ্গে বসছেন, এই গল্পটি একটু অন্য ধরনের গল্প। প্রতি পর্বেই হয়তো এই কথাটা বলি, কারণ একজনের চেয়ে একটু অন্যরকম ভাবেই প্রতিজন আমাদের এখানে উপস্থিত হন, কিন্তু এই গল্পটা আসলে বেশি ভাবেই একটু অন্যরকম। আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি কনফেস করতে চান উইথ ইউর ওন লাইবিলিটি, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ইন দ্য মিন টাইম আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakaFM। ঢাকা এফএম নামে পেজটি রয়েছে, প্লিজ লাইক দিয়ে কানেক্টেড থাকবেন। ওকে, আপনার নাম?
আমার নাম মোসাম্মদ ময়ন আক্তার।
মোসাম্মদ ময়ন আক্তার, বয়স কত?
বয়স 21 বছর।
21 বছর বয়স। বর্তমানে কোথায় থাকছেন?
বর্তমানে আছি মিরপুর 2 নম্বরে।
মিরপুর 2 নম্বরে। আর আপনার জন্ম জেলা?
জন্ম জেলা বাগেরহাট।
বাগেরহাটে। আপনি আজকে সিক্রেটসে যে গল্পটা আপনি বলতে এসেছেন এখানে, আপনি লাখ লাখ মানুষ এটা শুনবে, আপনি জানেন ঢাকা এফএম সারা বাংলাদেশে শোনা যায়, এবং আপনার সামাজিকতার জায়গাটা থেকে সেটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, এবং আপনার গল্পটাও আমি জানি। কেন বলতে আসলেন? প্রথম প্রশ্নটা আসলে এটাই করি, সবাই কি করি, আপনাকেও করলাম।
কেন বলতে আসলাম, আমি আজকে 3 বছর ধরে এই গল্পগুলো শুনি এবং শুনে আসতেছি। আসার পর হঠাৎ করে মানে আমারও মনে হয় যে আমার তো জীবনে এত ঝামেলা গেছে, আমার জীবনের উপর এত কষ্ট গেছে, এত অন্যায় অত্যাচার আমার উপর যেতে হয়েছে, সেহেতু আমিও বলতে পারি সবার মতো, যেহেতু না আমার উপর যা হয়েছে, আমার সাথে যা হয়েছে, এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়।
কিন্তু আমাদের সামাজিকতার জায়গাটা থেকে একটা মেয়ে কতটা বিপদগ্রস্ত হয়ে ভুল পথে পা বাড়ায়, তার চেয়ে বরং কি ভুল সে করলো সেটাই বেশি দেখা হয়। তারপরেও আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন, ঝুঁকিটা নিচ্ছেন কেন সেটা বরং আমরা পুরো গল্পটা যখন আজকে আমাদের দর্শক এবং শ্রোতা, দর্শক বলি কারণ ফেসবুক ইউটিউবে এই গল্পগুলো আপলোড হয়, যখন আমরা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন সে ঝুঁকিটা নিচ্ছে। তো ময়না, আমরা শুরু করি এবং যেখান থেকে আপনার বলার আছে আপনি মন খুলে বলুন আপনার গল্পগুলো।
আমরা থাকতাম কক্সবাজার, আমার জন্মই কক্সবাজার হয়েছিল। যখন 4 বছর বয়স আমার আব্বু আম্মু সবাই আর কি আমাদের স্থানীয় এলাকায় আসবে খুলনায়। আসার সিদ্ধান্ত নেওয়ার পর যেহেতু আসলো খুলনায় চলে আসে তারা সবাই। আসার পর আমার একটা ভাই হয়, ভাই হওয়ার পরে সেই ভাইকে নিয়ে আমরা বেশ ভালোই থাকি, সুখে থাকি। হঠাৎ করে আমাকে স্কুলে ভর্তি করা হয়, আমি স্কুলে লেখাপড়া করি। ক্লাস 3-তে যখন উঠি, ক্লাস 3-তে ওঠার পর আমার আম্মুর বোন, মেজো বোন, আমার খালামণি আর কি, খালামণির একটা মেয়ে থাকে, কলেজে লেখাপড়া করতো, সে হঠাৎ করে বিষ খেয়ে মারা যায়।
আচ্ছা, আপনার বাবা কি করতেন?
আমার বাবা একজন মাছের ব্যবসা করে।
মাছের ব্যবসা করতেন। আচ্ছা, ঠিক আছে। বলেন।
তারপর আমার যেহেতু খালার মেয়ে মারা যায়, তখন আর কি তারা মেয়ের শোকে আর কি সবাই অসুস্থ হয়ে পড়ে, যে একটাই মেয়ে ছিল, একটা
আপনার খালাতো বোন,
হ্যাঁ একটাই মেয়ে ছিল, মারা যায়, যেহেতু অসুস্থ হয়ে পড়ে আমার খালা।
জি।
তারপর থেকে মানে ওনারা আর কি মানে আমার আম্মুর তো বলে যে তোর তো তিনটে মেয়ে, তোর একটা মেয়ে আমাদের কাছে এখন দিয়ে দে, ওকে আমরা বড় করি, লেখাপড়া করাই, তারপর যদি কখনো মনে করিস যে তোর মেয়ে তোর কাছে ফিরে যাবে, যাবে। তারপর আমার আম্মু অনেক কান্নাকাটি করে যে না আমার তিনটে মেয়ে, তিনটেই তো সমানই মেয়ে, একটা থাকলেও যে কষ্ট আর দুইটা থাকলেও সেই কষ্ট, আর একটা হারালেও যে বেদনা, দুইটা হারালেও সেই বেদনা, তাহলে আমি কি করে দেবো। পর আমার আম্মুটা অনেক বোঝায়, আমার ছোট খালা বড় খালা বোঝানোর পর আমার আম্মু আমাকে দিতে রাজি হয় যে না তাহলে তোর মেজিমাটাকেই দিয়ে দি। পরে আমাকে নিয়ে যায় আমার খালা ওইখানে রাখে, ওইখানে নিয়ে স্কুলে ভর্তি করে, বেশ ভালোই দিনকাল যায়, লেখাপড়া করি, ক্লাস ফাইভে উঠি। তখন ক্লাস ফাইভে ওঠার পর আমি অসুস্থ হয়ে পড়ি, অনেক অসুস্থ হওয়ার পরে মানে বাপ মা আর ছোটবেলা থেকে তো বাপ মার কাছে বড় হয়েছি, মানে কখনো এরকম করে থাকি নাই, থাকতে থাকতে মানে একটা কষ্ট হইতো, আর আম্মুর জন্য সবসময় কান্নাকাটি করতাম যে আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে, ওরা বলতো যে না তোর আম্মু তো এখানেই আছে, মেজো খালারে আম্মু বলতে বলতো। তারপর থাকতে তো অসুস্থ হয়ে পড়ার পর হঠাৎ করে একদিন আমার আব্বু আমাকে নিতে যায় আমার খালার কাছে, তারপর আমার খালা দিয়ে দেয় আমাকে, দিয়ে দেবো, ওখান থেকে বাড়ি চলে আসি। বাড়ি আসার পর সবার কাছে বায়না করি যে আমি আর ওইখানে যাবো না, ওইখানে থাকবো না, আর আমি আমার খালাতো ভাইকে একটু ভয় পেতাম বেশি, কারণ সে ছিল অনেক রাগী, যেদি কিছু বললেই মানে মার মারধর শুরু করতো, বকাবকি দিত। পরে আমি আব্বুর সবটা বলার পর,
যদি ভুল করে থাকি তো আপনি আসলে আপনার খালাতো বোন মারা যাওয়ার পরে ওনার বাসায় থাকতেন, যাতে করে মেয়েকে ওইভাবে সে অনুভব না করে, আপনাকে নিজের মেয়ের মতো মনে করতে পারে,
মেয়ের মতো মনে করতো আমার খালা, কিন্তু আমার খালাতো ভাই কখনো আমাকে মনে করতো না, বোনের মতো মনে করতো না, সবসময় মানে অন্যর চোখে দেখতো যে খালাতো বোন, খালাতো বোনই।
জি। তারপর
তারপর থাকার পর সেখান থেকে বাড়িতে আসে, আসার পর তো আব্বু আবার স্কুলে ভর্তি করে দেয় ফাইভে, ফাইভে ভর্তি করে দিলে লেখাপড়া করি, সুন্দর মতো চলি। তারপরে একটা ইচ্ছা ছিল যে তুই অনেক মেধাবী আসছিলি, আর তুই আমার ভবিষ্যতে একটা কিছু করে দেখাবি, যেন আমার মেয়ে গরিবের মেয়ে হলেও একটা কিছু করবে অবশ্যই। তা আমাকে ভর্তি করে দেয়, লেখাপড়া করি। তা আমার আবার অন্য মানে ওইখানে থাকার পর ওই স্কুলে মেয়েদের সঙ্গে ওঠা বসা করতে করতে আমার একটা অন্যরকম একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, টাকার নেশা। মানে ওইখানে মেয়েরা যেমন টাকা দিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা সাজ পোশাক সবকিছুই ঠিক মতো করতো, আমার আর কি ওইদিকে নজর চলে যায়। তারপর চলে যায়, যাওয়ার পর
কোন ক্লাসে তখন আপনি?
তখন আমি সেভেনে, সিক্স থেকে সেভেনে উঠছি। ওটার পর আব্বু আমাকে একটা স্বর্ণের নাকফুল বানাই দিছিল, তা আমি আবার এই টাকার নেশায় মাইতে মানে বান্ধবীদের সাথে ওই নাকফুলটাকে আমি স্বর্ণকারের দোকানে বিক্রি করে দিই।
আচ্ছা।
বিক্রি করে আমি আর কি ওই টাকা দিয়ে বান্ধবীদের নিয়ে ঘুরি, খাওয়া দাওয়া করি, চলি। তারপর হঠাৎ করে এখন টাকা শেষ, আব্বুর কাছে টাকা চলে দেয় না, বলে যে তুই টাকা নিয়ে শুধু নষ্ট করস, টাকার মানেই বুঝস না, তোর আর টাকা দেওয়া হবে না। পরে আম্মুর ডিম চুরি করা শুরু করি ঘর থেকে, ডিম চুরি করে বিক্রি করে এরকম বান্ধবীদের নিয়ে চলাচল করতাম। তারপর আম্মু একদিন টের পেয়ে যায় যে ও ঘর থেকে অনেক ডিম নিয়ে ওই মানে স্কুলে যাইতে বিক্রি করে 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 টাকা নষ্ট করতেছে। পরে আম্মু যখন টাকা দেওয়া বন্ধ করে দেয়, দেওয়ার পর আব্বুর হাতে ছিল একটা রূপার আংটি, আব্বু একদিন খুলে আংটিটা কোথায় যেন গেছে, যার পর আমি ওই আংটিটা নিয়ে গেছি, নিয়ে আংটিটা বিক্রি করছি, করে 600-700 টাকা পাইছি। পাওয়ার পর ওই টাকা দিয়ে বেশ 4-5 দিন চলছি, চলার পরে ক্লাস এইটে উঠি, তারপর পরীক্ষাও দিয়ে ঠিক মতো লেখাপড়াও করি, আবার এই দুষ্টামিও করি সবার সাথে। করার পর একদিন আস্তে আস্তে এরকম করে এইটে উঠি, এইটে জিএসসি পরীক্ষা দেওয়ার প্রথম। তা আব্বু আমার একটাই কথা বললো যে তুই যা করিস মা ভাইবে চিন্তা করিস, এটা কিন্তু তোর জীবনের সাথে জড়ে আছে, তোর আমি একটা কথাই বলছিলাম যে তুই ভবিষ্যতে একটা কিছু করতে পারবি, যেহেতু তুই মেধাবী আছিস। আর আমার বড় বোনটাই অনেক সংসারী ছিল, ও ঢাকায় চাকরি করতো, আর আমাদের সংসারে অনেকটাই হেল্প করতো আমার বাবাকে আর কি। তারপর এই কথা বললো আব্বু, বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো আমি তোমার মুখ রাখবো। পরীক্ষা আসলো, পরীক্ষা আসার পর পরীক্ষা দিলাম, বেশ ভালোই রেজাল্ট বেরোলো, তা আব্বুও খুশি হইলো। আব্বু মার কাছে বলে বলে পরে মাও বলতেছে যে ঠিক আছে, এবার থেকে ওর প্রতি একটু খেয়াল রাখতে হবে ভালোভাবে, লেখাপড়ার জন্য কোনো ঘামতি না দেয়। আমি নাইনে উঠি, নাইনে প্রথম পরীক্ষা দেই, দেওয়ার পর দ্বিতীয় সময় পরীক্ষা দিব, পুরো কমপ্লিট তৈরি আমি যে পরীক্ষা দেওয়ার জন্য। রাত্রে হঠাৎ করে ফোন আসে যে আমার আফু অনেক অসুস্থ, আমাকে এই যাইতে হবে ঢাকায়। কিন্তু এটা যে আমার জন্য একটা মিথ্যা চক্রান্ত ছিল আমি কখনো বুঝতে পারিনি, যে আমার দুলা ভাই আমাকে বিয়ে দেওয়ার জন্য ঢাকায় নিয়ে। তারপর আমার আম্মু আমাকে নাইটেই পাঠায় দেয়, আমার এক পাশের আফু আছে, তাকে দিয়ে আমাকে দিয়ে দুজনকে দিয়ে পাঠাই দিই। কিন্তু সেও যে চাকরির উদ্দেশ্যে আসবে আর আমাকে যে ওইখানে পাঠাবে বিয়ের উদ্দেশ্যে আমি জানতাম না। পাঠানো হয়েছে, হওয়ার পর আমি রাত্রে আসছি, সকালবেলা আফুর কাছে আসছি, আফু দেখি যে কই অসুস্থ তো না, আফু তো সুস্থই আছে, এটা তো মিথ্যে বলছে। পরে আমি আফুরে বললাম যে আমার দেখ আজকে পরীক্ষা ছিল, তুই আজকে অসুস্থ কথা বলে আমাকে ঢাকায় নিয়ে আসলি, এটা কিন্তু ঠিক করিস নি। আমি আমার আফুর সাথে দুলাভের সাথে অনেক ঝগড়া করি, গ্যাঞ্জাম করি। গ্যাঞ্জাম করার পর থাকতে থাকতে মানে অনেক দিনই চলে যাই আমি, মানে আমার মন খারাপ থাকতো সবসময় যে আমি কি করলাম, কেন আসলাম এখানে।
আপনাকে নিয়ে আসছিল কেন, কোনো কারণ আছে?
নিয়ে আসছিল কারণ যে আমার আবার এর মধ্যে মানে আমি যখন লেখাপড়া করতাম আমার ওইখানে একটা সম্পর্ক ছিল আবার।
ও চাচ্ছিল যে ওখান থেকে আপনাকে ডাইভার্ট করতে। ওকে,
আমার আম্মু আর আব্বু চাচ্ছিল যে ওইখানে মানে ওই ছেলেটার থেকে যাতে আমি দূরে থাকতে পারি।
দূরে থাকলে মনটা চেঞ্জ হয়ে যাবে।
হ্যাঁ, মনটা চেঞ্জ হয়ে যাবে। আর আমার মানে নাইন ওঠার পর আমার একটু লেখাপড়ার দিক থেকে মনটা সরে গেছিল,
যেহেতু
ওই চিন্তাটা মাথায় ছিল। তারপর আফু আনে ঢাকায়, আনে প্রায় মাসখানেকের মতো আফুর কাছে বসে থাকি। তারপর দুলাভাই বলতেছে যে তাহলে ওরা একটা চাকরিতে ঢুকাই দাও, তা আমাকে ওইখানে আবার একটা চাকরিতে দেওয়া দেয়। পরে এইভাবে অনেকদিন যেতে যেতে প্রায় বছরখানেক চলে গেল ওইখানে। আবার ওইখানে একটা ছেলে, আমি যেখানে চাকরি করতাম ওইখানে একটা ছেলে আমাকে আবার পছন্দ করে, তা আমাকে না বলে আমার ফুফাতো বোন ছিল ওনার কাছে বলছে, মানে আমার আমার আফন যে বোন সে বলতেছে না ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেবো না, ও চাকরি করুক নিজের পায়ে দাঁড়াক।
আপনার সম্পর্কে বলছে?
হ্যাঁ। তারপর ফুফাতো বোনের সাথে আর আমার বোনের সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমি মানে কার কাছে যাব, কার কাছে থাকবো বুঝতেই পারতাছি না। তারপর আমার আফুর সাথে আমারও মানে দুই একটা কথা নিয়ে ফোন নিয়ে ঝগড়া হয়। হওয়ার পর আমি আমার ফুফাতো বোনের কাছে চলে আসি। আসার পরে ফুফাতো বোন আমাকে দুই এক মাস থাকতে দিল, ভালোভাবে চললাম। চলার পর
ওই সময় কি লেখাপড়া একদম অফ?
পুরো অফ। ওই যে আসলাম ঢাকা, ঢাকা আসার পর লেখাপড়া পুরো অফ।
মানে এই ছেলেটার সাথে সম্পর্ক কেন্দ্র করে আপনার লেখাপড়া এক ধরনের অফ হয়ে গেল?
পুরো অফ হয়ে গেল। ছেলেটার সাথে সম্পর্ক ছিল শুধুমাত্র মেনে নিত্য বাবা মা হয়তো, কিন্তু মেনে নেয় না যে সে ছিল একটা রাখাল, মানে বাপ ছিল না মা ছিল, সে ওই পরের গরু মহিষ রাখতো আর ঘের পাহারা দিত।
আচ্ছা, তো এই কারণেই আপনার ছেলেটার ব্যাপারে রাজি ছিল না আপনার বাবা?
না, রাজি ছিল না। তারপর ঢাকা আসার মানে আফুর কাছে থাকতে থাকি দু এক মাস, থাকতে থাকতে পরে আফু বলতেছি ও তো তোকে অনেক পছন্দ করো, তো তোর বিয়েই করতে যাচ্ছে, এখন কি করবি বল। তাই বলছি তুমি যা ভালো বুঝো তাই করো। আমি আমার ফুফাতো বোনকে বলি, বলার পর সে ওইখানেই 2009 সালে মে মাসের 27 তারিখে ওর সাথে আমার বিয়ে হয়, সেই ছেলেটার সাথে।
আচ্ছা, মানে ক্লাস 9 এ থাকা অবস্থায়?
না, এক বছর ঢাকা আসলাম।
ও তো মানে ক্লাস 10 এর বয়স?
হ্যাঁ, ক্লাস 10 এর বয়স তখন। দাদা তখন আর কথা হবে মানে 12-13 বছর বয়স হবে।
ওকে,
তখন আমাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর ওখানে এক সপ্তাহ থাকি, থাকার পর আমার শ্বশুর বাড়ির থেকে মানে সবাই তো মানে ভীষণ রাগ যে একা বিয়ে করছে ছেলে, ছেলেকে কখনো মেনে নেবো না, বউকে তো মেনে নেবো।
ছেলে আপনাকে দেখে বিয়ে করেছিল নাকি আপনি ছেলেকে দেখে বিয়ে করেছেন?
আমিও ছেলেকে দেখছি, ছেলেও আমাকে দেখছে,
দুজনেই রাজি ছিলেন
বিয়েতে? দুজনেই রাজি থাকা অবস্থাতেই বিয়েটা হয়েছে।
আপনার বাবা মা রাজি ছিল এই বিয়েতে?
না, আমার বাবা মা রাজি ছিল না, আমার বোনও রাজি ছিল না, শুধুমাত্র আমার ফুফাতো বোন আর আমি রাজি ছিলাম।
আপনি কেন রাজি ছিলেন?
আমার ফুফাতো বোন বলছে যে ছেলেটা অনেক ভালো, তারপর ওই ছেলেটাকে আমিও চিনতাম।
ওকে, তারপর?
তারপর তো শ্বশুরবাড়িতে নিয়ে যায় এক সপ্তাহ পর, এক সপ্তাহ কি 8 দিন পর নিয়ে যায়। যাওয়ার পর ওখানে ওদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী মেনে নেয়। নেওয়ার পর বেশ ভালোই, সুখে শান্তিতে সংসার চলছে। কিন্তু এর মধ্যে আমাকে যেদিন নিয়ে যায় তার পরের দিন আমার ননদের দেবর আছে একটা, সে লেখাপড়া করে, সে দেবর আমাকে মানে বিয়ের পরের দিন আর কি, ওখানে যাওয়ার পরের দিন অনুষ্ঠান আর কি, বৌভাতের অনুষ্ঠান, অনুষ্ঠানে দেবর আসে। আসার পর ওই দিনই আমাকে দেখছে, দেখার পর আমার ছবি তুলছে, তুলে নিয়ে গেছে আর আমার থেকে আমার ফোন নম্বর নিয়ে গেছে, যেহেতু বলছে ভাবির ভাইয়ের বউ তাহলে তো আমার বিয়ান হয়, তাহলে আমি ফোন নম্বর নিয়ে যোগাযোগ অবশ্যই করতে পারি। তো আমার সাথে ফোনে ফোন নম্বর নিয়ে গেছে। আর ওই দিন কেরা ওই দিন থেকে মানে ওর একটু নজর যে কুদৃষ্টিতে ছিল আমি টের পাইছি ওই দিন থেকে। বিয়ে হওয়ার পর থেকে সে যেদিনই কলেজ আসতো, কলেজ শেষে একবার হলো আমাদের বাড়িতে আসতো, এসে দেখা করতো, কথা বলতো, মানে অন্যরকম কথা বলতো যে আপনাকে আমার ভালো লাগে, এই ছেলের সাথে আপনি কেন সংসার করেন, ও তো দেখছেন কালো দেখতে চিক না, কেমন রোগাটে দেখায়। আমাকে ওই রোগাটে হলো মানে আমি আবার তখন এটা বুঝতাম যে একটা ভালো ছেলে ছিল আমার স্বামী, মানে কোনো চা সিগারেট পান কোনো বাজে আড্ডা নেশা কিছুই করতো না, মানে এই দিক থেকে পাঁচাত্তর নামাজ পড়তো অনেক ভালো ছিল। এটা যখন বুঝতে পারি তখন আমাকে আমার স্বামী সম্পর্কে বাজে বাজে কথা বলতো। তারপর আমার স্বামী আবার আমাকে রেখে ঢাকায় চলে আসে চাকরি করার জন্য, চাকরি করার জন্য এই সুযোগটা উনি কাজে লাগায়।
ফাইন ময়না, আমি এখান থেকে ফিরব। বিরতির সময় যেহেতু হয়েছে, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে প্রিয় শ্রোতা, মাত্র দুই মিনিটের বিরতি। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আর যারা ময়নাকে দেখতে চান কিংবা আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি ডাউনলোড করতে চান, একই সাথে পুরনো এপিসোডগুলো ডাউনলোড করতে চান, এক্ষুনি চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করতে ভুল করবেন না। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের, ফিরছি দুই মিনিট পর। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে সিক্রেটসে। আজকের গেস্ট হচ্ছে ময়না। কথা না বাড়িয়ে ময়নার কাছে আবারও ফিরছি। ময়না, তারপর
প্রায় দুপুরবেলা বাড়িতে যেত, তা আমার ননদের আবার একটা ছোট ছেলে ছিল, তা আমি বাড়িতে গেলে কি করতাম, আমাদের গরু ছিল তো অনেক, দুধ দোয়াইতো, তা আমি ওই ননদের ছেলের জন্য প্রতিদিন যখন যাইতো আমি দুধ দিয়ে দিতাম, ঘরে খাবার থাকলে খাবার দিয়ে দিতাম, কিংবা দোকান থেকে ফোন করে খাবার এনে দিয়ে দিতাম, যেহেতু আমার ননদের ছেলে মানে আমারই ছেলে, আমি সেরকম ভাবেই দেখতাম তাকে, ই করতাম। আর আমার ভাসুর আমাকে অনেক বিশ্বাস করত, আর অনেক ভালোবাসত, নিজের বোনের মতো। মানে আমার স্বামী যেটা আমাকে না দিত, যে এই জিনিসটা করলে আমার বউকে ভালো লাগবে, সেই জিনিসটা আমার ভাসুরে দিত আমাকে, যে ওই তো আমার ছোট বোন, ওকে ছোট বোন হিসাবে দিই, বা এই জিনিসটা করলে ওরে ভালো লাগবে, এই জিনিসটা দিলে হয়তো ওর মনটা ভালো থাকবে। যে তো বাবা মা অনেক দূরে, কিশোরগঞ্জে বিয়ে হয়েছিল আমার, আর বাড়ি ছিল খুলনা, মানে আমাকে কোনো কিছুর অভাব বুঝতে দিত না আমার ভাসুরে। এভাবে থাকতাম, থাকার পর উনি গ্রামের লোকজন যখন এরকম বলা বলি করে, তা আমার ভাসুরে আমাকে একটা কথা বললো, যে হাজেরা তুমি একটা কাজ করো। আমাকে কি দাদা ভাই বলেন, বলতেছে যে তুমি তোমার মনের মতো করে একটা মেয়ে খোঁজো। আমি বললাম যে হঠাৎ করে দাদা ভাই এই কথা বললেন আপনি, কি হ্যাঁ দেখো না লোকের জন্য কত কিছু বলে, তাহলে আমি বিয়ে করব। তো হঠাৎ করে আবার আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে, নাম সুজন ভাই বলে, তো সুজন ভাই শালিয়া বড় দিন বেড়াতে আসছে, দেখো তো ওই মেয়েটাকে চিনো। আমি বললাম না দাদা ভাই আমি তো চিনি নাই, আজকেই দেখলাম প্রথম। পরে বলতেছে মেয়েটার বিষয়ে খোঁজ নাও তো, দেখো তো কে। তা আমি আবার আমার শাশুড়িকে বললাম ঘরে, তো বললাম শাশুড়ি সুজন ভাইয়ের বাড়ি গেল, যে দেখলো যে সুজন ভাই শালি হয়ে ওঠে। বলার পর দাদা ভাই ওই মেয়ের প্রতি তার মন গেছে। তারপর আমার বলছে তাহলে তুমি আব্বা আমারে বলো, আমি ওই মেয়ের এখন বিয়ের প্রস্তাব দিছে। বিয়ের প্রস্তাব দিলেই তাদের বিয়ে হবে। যেদিন গায়ে হলুদ, মানে সবাই গায়ে হলুদ নিয়েই ব্যস্ত আছে, ব্যস্ত থাকার মধ্যে আমার ওই ননদের দেবর আসছে ওই দিন আবার, তা আমি আবার দুষ্টামি করে তাকে হলুদ মাখাইতে গেছি। আমি যখন তাকে হলুদ মাখাই, সে রুমে বসা, সে আর তার একটা চাস্ত ভাই রুমে বসা, আমি হলুদ মাখাইতে গেছি, তা তার প্রথম গালে যখন হলুদ মাখেছি সে আমার হাত ধরছে, ডান হাতটা ধরে আমাকে টান মারছে একটা, টান মারলে আমি আবার খাটের উপর পড়ে গেছি। পরে যাওয়ার পর আমি হয়তো বুঝতে পারলাম যে না, এই লোকটা তো ভালোই না আসলে, ওর মধ্যে যে কোনো কুমতলব আসতো।
যে লোকটা আপনার কন্টিনিউয়াসলি আপনার বাসায় আসতো,
যে হয়তো যে কোনো কুমতলব আসতেছে।
নাম কি ছিল?
নাম ছিল কাঞ্চন।
কাঞ্চন, ওকে।
মাখানটাকে হলুদ টলুদ দেওয়া শেষ, গোসলও শেষ, সবার খাওয়া দাওয়া রেডি। পরের দিন সকালে বউ আনতে যাবে। বউ আনতে যাওয়ার দিন উনি ইচ্ছা করে ওনার শার্টটা লুকাইছে আমার রুমে। লুকায় শার্ট পাইতেছে না, আর আমার বলতেছে ভাবি দেখো তো আমার শার্টটা কোথায় গেছে, আমি তো শার্ট পাইতেছি না। আমি কি করে বলবো, আপনার শার্ট আপনিই রাখছেন। আমি তো জানি না, বলে আমি বলতেছি তোমার ভাবিকে ডাক দাও। বলতেছে যে না আপনি দেখেন না, আপনি দেখলে সমস্যা কি, ভাবির ভাবি তো আমারও ভাবি। তাই বললাম আচ্ছা ঠিক আছে। পরে পায়না করে এর মধ্যে আবার আমার স্বামী আসছে। আসার পর উনি বলতেছে যে ইয়েছে আমার শার্টটা এনে দাও তো রুম থেকে। পরে আমি ওনার শার্টটা আনতে যাই, দেখি কো আমার ওনার শার্টটা ওইখানে। কিন্তু এই শার্ট রাখার মানে ছিল যে আমার স্বামীর মনে সন্দেহ ঢুকানোর।
আচ্ছা,
যে এই শার্টটা যদি খুলে রাখা হয়েছে তাহলে হয়তো রতন ভাই কিছুটা হলেও বুঝতে পারবে যে এই শার্ট এই ঘরে আসলো কি করে। তখন আমি দুটো শার্টই এক হাতে নিয়ে বেরোইছি। বেরে আমার স্বামীর শার্টটা যখন তার হাতে দিয়ে ওই শার্টটা দিতে গেছি, তখনই তার মনে একটা কেমন জানি মুখটা অন্ধকার হয়ে গেল, হাসি মুখটা।
আপনার হাজবেন্ডের?
হ্যাঁ, হাসি মুখটাই যেমন একটা অন্ধকার দিয়ে আসলো। তখন আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে, আমি তো বুঝতেছি না কেন ওই লোকটা হঠাৎ করে হাসি মুখটা অন্ধকারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওনাকে শার্ট দিলাম, দিলে ওনারা সবাই চলে গেল বউ আনতে। বউ নিয়ে রাত্রে ফেরে, সবাই আসে রাত্রে। আসার পর রাতে সবাই মানে ছেলের বাড়ি তো পরদিন বউ ভাত, মানে সবাই যা যার কাজ নিয়ে ব্যস্ত। তা আমি আবার ওই দিন হঠাৎ করে গোসলখানা থেকে হাত মুখ দিয়ে আসতেছি, আসতে গেলে মাথা ঘুরে পড়ে যায়, কলপাড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই কান শোনে যে আমার সবসময় ফলো করে, কিন্তু আমি বুঝতে পারি না। পড়ে যাওয়ার পর ওই আমাকে কোলে করে ঘরে নিয়ে আসে, আইনা আমাকে আমার রুমে শুয়ে শুয়ে দিয়ে আমার স্বামীকে ডাক দেয়। দিলে পরে বলতেছে দেখেন ভাবি তো এখানে কলপাড়ে পড়ে গেছিল, আমি ধরে নিয়ে আসি। তখন মানে আমার স্বামী আরো অবাক হচ্ছে যে কি ব্যাপার, আমার বউ পড়ে গেছে অথচ আমারে ডাকলো না, ও কোলে করে নিয়ে আসলো, কারণটা কি? পরে ডাক্তার ডাকে আমার শ্বশুরের, ডাক্তার ডাকার পর ডাক্তার বলে যে আমি প্রেগনেন্ট। এখন সবাই খুশি, যে একটা খুশির মধ্যে আরেকটা খুশির সংবাদ, মানে সবাই অনেক খুশি হয়েছে। তারপর সেদিনের পর থেকে আমাকে আর কেউ কোনো কাজকাম করতে দিত না, সবাই মানে সবার চোখেই রাখতো। তারপর আমার বাবা মা বিয়ের শেষ, আমার বাবা মা চলে আসে বাড়িতে। আসার পর ওই যে দেবর, ও ওই দিন শুনছে যে আমি প্রেগনেন্ট হয়েছি, ওই দিনের থেকে ওর মন গেছে আরো নষ্ট হয়ে, যে প্রেগনেন্ট হলে তো পরবর্তীতে অন্য কিছু সমস্যা দাঁড়ায় যেতে পারে। ও কি করে, আমার যা যখন বাপের বাড়ি যায় তখন আমাদের বাড়িতে ঘন ঘন আসে, আসে আমাকে হাত ধরে টানে, আমাকে জড়িয়ে ধরে, মানে নেগেটিভ সাইডের থেকে ওর মানে অন্যরকম নিয়ে যেতেছে, যে কি করতেছেন। আমি বারবার মনে করি দেখেন আপনি যে বুঝতেছেন সবকিছু, দেখতেছেন আমি অন্য একজন স্ত্রী, আর এখানে আপনার ভাবি আছে, আপনার সংসার আমার ননদ আছে, আর আপনার ননদের ভাইয়ের ঘরে আমি আছি, আমরা কিন্তু দুটো পরিবার এক, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে দুটো পরিবারের সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু উনি আমাকে অন্যটা বোঝাতেন, কয় কিচ্ছু হবে না, আপনার সাথে সাথে আমি এনজয় করবো, বা আপনি আমার সঙ্গে এনজয় করবেন। আমাকে দেখেন আমার এনজয় করার মতো মানুষ আছে, আমার স্বামী যথেষ্ট আমার জন্য, আর আমিও তার জন্য যথেষ্ট। কিন্তু এরকম করে দুই চার দিন যখন বুঝায়, সে আমাকে হুমকি দেয় যে আমার স্বামীকে বলে আমাকে সরাই দেবে, ওই ফ্যামিলিতে আমাকে রাখবে না। হুমকি দেওয়ার পরে আমি আমার স্বামীকেও বলতে পারি না এই বিষয়টা, কারোর কাছে আমি শেয়ার করতে পারি না, যে কার কাছে শেয়ার করবো যদি কেউ কখনো সন্দেহের তালিকায় নিয়ে যায়।
কিন্তু হাজবেন্ডের সঙ্গে তো আপনার শেয়ার করা উচিত ছিল।
উচিত ছিল, কিন্তু আমি তখন শেয়ার করিনি।
ওকে,
কিন্তু শেয়ার করাটা না করাটাই ছিল আমার জীবনে হয়তো ওই ভুল হতো। বাচ্চা হয়েছে রোজাতে, রোজাতে বাচ্চা হওয়ার পর আমার আব্বুম্মা সবাই গেছে আমাকে দেখতে। যাওয়ার পর দেখি থেকে আমি বলতেছে তুই দু এক মাস গেলে জামাইকে নিয়ে বাড়িতে আসিস। তাই আমি বললাম যে আমি কি করে যাবো, প্রথমবার যাবো বাড়িতে, তুমি কাউকে না কাউকে পাঠাও, আমি তারপর যাব। আমার একটা খালাতো ভাই ছিল হাফিজুল নাম, সে খালাতো ভাই আমার বাবা আর আমার ভাই যায় আমাকে আনতে। যারপর মেয়েকে নিয়ে আমরা বাড়িতে আসি, তখন মেয়ের বয়স দুই মাস হয়তো। মেয়ে নিয়ে আমার বাড়িতে আসি, আসার পর বেশ কিছুদিন থাকি, থাকার পর আবার কিশোরগঞ্জে চলে যাই। অনেক দিনই কেটে যায়, তখন আর কি আমার স্বামীর সাথে আমার একটু মন কলাকালি, মানে আমার স্বামী ওই যে সন্দেহগুলো তার মনের মধ্যে বাইরে রয়েছে, যে আর যে কাঞ্চন বাড়িতে কখনোই আসতো না, সে কাঞ্চন কেন বাড়িতে প্রতিদিন আসে। সে আমাকে দু একদিন কথাগুলো জিজ্ঞেস করেছে যে কাঞ্চন ভাই বারবার আসে কেন বলতে পারো। আমি বলি যে না হয়তো আত্মীয় সম্পর্ক বাড়ছে, আগে তো হয়তো বাড়িতে মানুষ ছিল না, গল্প করার মতো কেউ ছিল না, এখন হয়তো আসে, আমি আসি, আমার বড় ভাবি আছে, তাই সে আসে। দেবর একদিন আমাদের বাড়িতে আসে, আমার যাও রুমে শোয়া, আমি আমার রুমে শোয়া।
দেবর মানে কি কাঞ্চন?
হ্যাঁ কাঞ্চন। বাড়িতে আসে, আসার পর করে রাত্রে থাকবে বলতেছে, যে আজকে রাত্রে আর বাড়ি যাবে না, কলেজ শেষ করে বাড়ি যাবে না।
কেমন দেবর হতো উনি?
আমার দেবর না, আমার ননদের দেবর।
আপনার ননদের দেবর?
হ্যাঁ। আচ্ছা, আমার সম্পর্কে বিয়ে আর কি।
ওকে।
তা সে বলতেছে কি, ভাবি আজকে আমি বাড়ি যাবো না, আমি আজকে আপনাদের এখানে থাকবো। তা আমার শাশুড়ি আবার ওই দিন আমার মামা শ্বশুর বাড়ি গেছে, আর আমি যেহেতু প্রথম ওই সংসারে গেছি, সেহেতু আমার উপরে সংসারের দায়িত্ব ছিল বেশি, আমার বড় জাত থেকেও। তারপর আমার ভাবিরে বললাম যে, ভাবি কাঞ্চন ভাই তো আজকে বাড়িতে যাবে না, এখানেই থাকবে বলতেছে, কি করবো? বলতেছে তুমি যেটা ভালো বুঝো সেটা করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা ভালো বুঝি সেটা থাকুক, মেহমান তো আর বলা যায় না যে চলে যান, থাকতে দেওয়া যাবে না। আর যেহেতু ননদ আছে সেই সংসারে, তাহলে তারও রাখতেই হয়, রাখি। থাকার পর ওই রাত্রে উনি কি করে আমাকে বলে, ভাবি মশারিটা টাঙিয়ে দিয়ে যান। আমি শিয়র করছি শীতকাল তখন, তা আমি ওনার রুমে গিয়ে মশারি টাঙাতে গেছি। মশারি টাঙাতে যাওয়ার পর উনি আমাকে হাত ধরে টান দিয়ে ওনার নিয়ে গেছে, ওনার তখনই আমি ধাক্কা মেরে উঠে আসছি। আসার পর দ্বিতীয়বার আমাকে হাত ধরে টান দিয়ে খাটের উপর বসে আমি বলতেছি যে, কাঞ্চন ভাই ছাড়েন, এটা কিন্তু ঠিক না, আপনি যেটা করতেছেন এটা কিন্তু আপনার আবেগ দিয়ে করতেছেন, কিন্তু পরবর্তীতে এটা কোন পর্যায়ে যাবে কেউ জানতে পারলে, শুনতে পারলে জানেন আপনি তখন কি হবে? বলতেছি পরেরটা পরে হবে। তারপর নেওয়ার পর কি চলে গেছে, ওই দিন শেষ, সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে। যাওয়ার পর ওই দিন থেকে আমার মনে মনে একটা ভয় থাকলো যে উনি যেহেতু এতটা সিনকেট করতেছে আমার সাথে, তখন তো আমার এই সংসারে থাকাই হবে না, আর মেয়ের বয়স তখন।
এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি খুব ভালোভাবে আগে থেকে বুঝতেছিলেন যে ওনার আচরণ স্বাভাবিক না, তারপর আপনি রাতেরবেলা ওনার মশারি টানাতে কেন যাচ্ছিলেন?
যে বলছে যে, ভাবি মশারিটা টানাই দিয়ে দেন, আমি লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ছি। তাই বলছি যখন বলছে যে মশাইটা টাঙা দিয়ে আসবো, সমস্যা কি
না? কিন্তু আপনি যখন, না সমস্যা অবশ্যই আছে, কারণ আপনি যখন দেখছিলেন আপনার হাজবেন্ডও বিষয়টা নিয়ে একটু হলেও সন্দেহ করছে, সুতরাং আপনার সতর্ক হওয়া উচিত ছিল। এইসব এইসব জায়গাতে আপনার স্টেপ ফেলার আগে অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল, আমার মনে হয় যেটা। ঠিক আছে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন, বলুন তারপর কি হলো?
তারপর সকালবেলা উনি নাস্তা করে চলে গেছে, যাওয়ার পর মানে ওই দিন থেকে আমার মনে একটা বড় ভয় জন্ম নিল যে আমার হয়তো এই সংসারটা ভেঙেই যাবে। তারপর আমার মানে প্রতিদিন ভয়ে কাটত, আর উনিও বাড়িতে আসা বন্ধ করে দেয় হঠাৎ করে, যে ওই দিন কেরা উনি আমাকে ওরকম করলো, করার পর আমি যেহেতু বললাম মুখ কলা করে, তখন থেকে উনি আসা বন্ধ করে বাড়িতে। আসা বন্ধ করে প্রায় বেশ কিছুদিন যায়, তিন চার মাস ভালোভাবেই যায়, সুখেই থাকি, কোনো ঝগড়া ও না গঞ্জাম না, স্বামী ভালো আছে, রাজমিস্ত্রি কাজ করে, আসে যায় বাড়িতে, ভালোইভাবে চলে। হঠাৎ করে উনি আবার বাড়িতে আসা শুরু করে, করার পর উনি আমাকে ডাইরেক্ট বলতেছে, ভাবি আপনার সাথে আমি অন্যরকম সম্পর্ক করতে চাই। বললাম যে কি সম্পর্ক করতে চান আপনি এত কিছুর পর? আপনি জানেন না যে আপনার আর আমার সম্পর্ক নিয়ে দুটো জীবন, আপনার ভাইয়ের জীবন আর আমার ননদের জীবন, আবার এদিকে আমার সন্তান, আমার স্বামী শ্বশুর শাশুড়ি, সবকিছু কিন্তু ভেঙে যাবে সংসারটাই। পরে বলতেছে যে না কিচ্ছু হবে না, কেউ বুঝতেও পাবে না। পরে আমি সবটাই না স্বীকার করে ও চলে আসি। আসার পর আমি তাকে একবারই বলে দিছি, দেখেন আপনি যদি নেক্সট টাইম এরকম কিছু করার চেষ্টা করেন তাহলে আমি সবাইকে বলে দেবো।
এটা অনেক পরে গিয়ে বলছেন, আপনার আরো আগে বলা উচিত ছিল।
আমি এরকমটাই বলছি। পরে বলতেছে যে আপনার স্বামীর সাথে শেয়ার করলে আপনি এই কলঙ্কিত হবেন, আপনাকে কলঙ্কিত মনে করে শেয়ার আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দেবে না।
আচ্ছা,
আমাকে এরকম করে ভয় দেখালো, দেখানোর পর আমি আর কি নিজে নিজেই আমার মনে ভয় কাজ করে। তারপর হঠাৎ করে আমার আব্বু যায় আমাদের এখানে, গেলে আমার মেয়ে অসুস্থ হয়। হঠাৎ করে আমার মেয়ে আর কি নিউমোনিয়ার মতো পর্যায়ে চলে যায়, অসুস্থ হয়ে যায়। যাওয়ার পর আমার আব্বু, আমি আর আমার স্বামী হসপিটালে নিয়ে যাই মেয়েকে নিয়ে। হসপিটাল থেকে তিন দিন পর আসি বাড়িতে। আসার পর আমার শাশুড়ি আর আমার ভাসুর, যে ভাসুর এত ভালো ছিল, সেই ভাসুর হঠাৎ করে বলে কিনা আমার বাপের বাড়ি থেকে টাকা এনে দিতাম, এক লাখ টাকা এনে দিতাম।
আপনার বাবার বাড়ি থেকে?
হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে।
এটা কি আপনার ভাসুর বলে না আপনার জামাই বলে?
আমার ভাসুরই বলতেছে।
কেন?
আমিও নিজেও এই প্রশ্নের উত্তর আজও বুঝে পেলাম না যে আমার ভাসুর আর শাশুড়ি কেন আমাকে এই কথাটা বলছিল। আমার মেয়ে অসুস্থ ছিল, আমি হসপিটালে গেছিলাম ভালো মানুষ, ওখান থেকে সুস্থ হয়ে আসলাম, হঠাৎ করে আমাকে এই কথা বলে যে তোমার একটা ঘর করব বড় করে তোমাদের দুই ভাইয়ের স্বামীর জন্য, তোমরা দুই জায়গায় থাকবা, বাপের বাড়ি থেকে এক লাখ টাকা আনো। বলতেছে শিখা তো শিখার বাপের বাড়ির থেকে 50,000 টাকা আনছে, এক ভরি স্বর্ণ আনছে, তা তুমিও না হয় বাপের বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসো। তা আমি বললাম যে হঠাৎ করে এই কথা বলতেছেন, আর আমাদের কিভাবে সম্পর্ক হয়েছে, বিয়ে হয়েছে, কিভাবে সংসার করতে হয়েছে, আপনি আমার বাবা মার সম্পর্ক জানেন, যে আমার বাবা বাবা কি হালে আছে বা তারা কিভাবে চলে। তাদের তো বড় ছেলে নেই, বড় তিন মেয়ে ছোট ছেলে। বলার পরে আমাকে ওই আমার বাবার সামনেই আমার শাশুড়ি আমাকে জুতা দিয়ে একটা বাড়ি মারে, যে বাবা আমাকে ছোটবেলা থেকে বড় করলে একটা গায়ে ফুলের আস্ত লাগতে দিল না। হয়তো আমার মা আমাকে মারছে কিন্তু বাবা কখনো মারেনি, আর সেই বাবার সামনে আমাকে জুতা দিয়ে মারলো, আমার বাবার চোখ থেকে পানি পড়লো। আমি এই কষ্টে ঘরে যেয়ে কান্দতেছি, আর মেয়েকে যখন শোয়া দিয়েছি মেয়ে কান্দা উঠছে, অসুস্থ তো একটু সুস্থ হয়েছে কান্দতেছে। তারপর আমার বাবা ওই দিনই রাত্রে বেলায় আমাকে বললো যে মা আমি চলে আসছি, আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসব না, আর তুই যদি আমাকে বাবা বলে কোনদিন মেনে থাকিস তা তুই যাস আমার কাছে, আমি কেন আমার ফ্যামিলির কেউ তোর কাছে আসবে না। আমার বাবা এই কথা বলে চলে আসে রাত্রেবেলায় বাড়ি থেকে। যে বউকে দিয়ে কখনো বাইরের একটা কাজ করায়নি সেই বউকে দিয়ে এখন গরুর জন্য ঘাস আনে মাঠ থেকে, আবার রান্না বাড়ে, মানে সমস্ত কিছু, মানে আমাকে এমন ভাবে চাপ দিছে যে হঠাৎ করে আমি নিজেও বুঝতে পারিনি যে এই সংসার এইভাবে এলোমেলো হবে। থাকার পর আমি আস্তে আস্তে মানে আমাকে যখন মারধর অনেক শুরু করলো, আমি আর কি আমার আব্বুরে ফোন দিয়ে বললাম যাবো আমি আর এই সংসার করবো না, আমি চলে আসবো বাড়িতে। তা বলছে যে ঠিক আছে তুই চলে আয়, আর আম্মুরেও বললাম আম্মুও বলতেছে তুই চলে আয় তোর আর এখানে থাকা লাগবে না। আমার স্বামীরও বললো তুই মেনু মুন্সির কাছে যা, যে মেনু মুন্সিরে ডাক দে তোদের তালাকটা এখানেই হয়ে যাক।
কি বলেন?
আমার শাশুড়ি যখন এই কথা বললো আবার বলতেছে যে এই মেয়ে তো আমার ছেলের না, এই মেয়ে তো তাহলে অন্য কারোর, মানে আমার মেয়ে আমাকে তো অপবাদ দিচ্ছে কিন্তু তারপর আমার মেয়ের প্রতিও মানে এমন একটা কথা বলছে। তখন আমার মনের ভিতরে একটা পুরো ঘৃণা জন্ম নিল যে আমি আর এই সংসার করবই না, যে আমার মেয়ের নিষ্পাপ নিষ্কলঙ্ক তার উপর কেন এই কলঙ্কটা দিল আমার শাশুড়িটাও। তারপর আমি ওখান থেকে সে রাগে অভিমানে তালাক আর হয়নি, সে মেনু মুন্সিরে ডাকতে গেছে যে আর পাইনি, তারপর চলে আসে। আসার পর আমি গাড়িতে উঠাই সবকিছু একাই, মেয়েকে নিয়ে নিয়ে আস্তে আস্তে সমস্ত কিছু গাড়িতে উঠে উঠে কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে আসি। আসার পর ওখান থেকে পুরো ঢাকা, ঢাকা থেকে আমি আমার পুরো গ্রামে চলে গেছি। বাড়িতে গেছি, যাওয়ার দুদিন পরে আমার স্বামী আমাকে ওইখানে রেখে চলে আসে বাড়িতে। আসার পর থাকি বাড়িতে, থাকার পর তিন মাস থাকি মেয়েকে রেখে, মেয়ের বয়স তখন 18 মাস।
মেয়েকে কোথায় রেখেছিলেন?
মেয়ে তখন আমার মার বাড়িতেই ছিল।
আর আপনি?
আমি আমার মার বাড়িতেই তিন মাস থাকি।
ওকে।
থাকার পর আমরা বলতেছি হঠাৎ করে যে আমি আর বাড়িতে থেকে কি করব, মেয়ে তো এখন ভাত খাওয়া শিখছে, খাবার দাবার খাওয়া শিখছে, তোমরা ওকে মানুষ করো, আমি ঢাকা গিয়ে না হয় চাকরি করি, চাকরি করে আমি তোমাদের সংসারেও কিছু দেই, দুটা মানুষ বোঝা হয়ে যখন আসি। তা আমার আবার পাশের গ্রাম পাশের একটা ফুফু আছে বাড়ির পাশেই, সে ফুফু বলতেছে যে তাহলে চল আমিও ঢাকায় যাবো, তাহলে দুজনেই একসাথে যাই, ফুফু বাসতেই একসঙ্গেই যাই, যে না হয় একসাথে থেকে চাকরি করব, বাড়ি কিছু টাকা পয়সা পাঠাবে। তা আমিও রাজি হইলাম। একদিন ভোরবেলা আমি আমার মেয়েকে ঘুমে রাইখা, আম্মু আব্বু সবাই জানে আমি চলে আসছি ঢাকায়।
ওকে।
কিন্তু ওই যে ঢাকায় ওই ফুফুর যে আমাকে,
কত সালের দিকে এটা? কত সালের দিকে?
এটা 4 বছর আগে।
ওকে।
তারপর চলে আসি।
আপনার হাজবেন্ডও জানতো না এটা?
না, সে জানে না যে আমি ঢাকায় আসবো, কিন্তু সে আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই।
ওই প্রথম কি ঢাকায় আসে নাকি এর আগে এসেছিলেন?
এর আগে ওই যে বিয়ের আগে ছিলাম ঢাকা।
ওকে।
তারপর কিন্তু আমার স্বামীও জানে না যে আমি এই মুহূর্তে ঢাকা আসবো বাচ্চা রেখে। ঢাকা আসি, আসার পর আমার ফুফু আর আমি আসি, ওই যে ফুফু বাড়ির পাশে ফুফু আসলো, আসার পর আমাকে বলতেছে যে চল আমরা, আমার একটা পরিচিত বাসা আছে আমরা ওইখানেই থাকি গিয়ে ঢাকায় নামার পরে। তা আমি বলতেছি আচ্ছা তুমি যেখানে থাকবো সেখানে তো আমাকেও রাখবে, যেহেতু আসছি দুজনে একসঙ্গে যাবো একসঙ্গে। তাই বলে একটা বাসায় নিয়ে গেল, সেই বাসায় না হলো 20 থেকে 25টা ছেলে, 3টা রুমে থাকে, আর একটা রুমে একটা মহিলা মা আর ছেলে থাকে।
ওকে।
মানে ম্যাচ খাওয়ায় আর কি, যেটা ঢাকে বলে যে ম্যাচ খাওয়ায় আর কি, এখানে ম্যাচ খাওয়ায়। আমি বলতেছি ফুফু এখানে তো অনেক ছেলে, এখানে থাকবো কি করে দুটা মেয়ে, তুমি তোমারও বয়স বেশি না আমারও বয়স তো বেশি না, তা আমরা এখানে থাকবো, পরে দেখা যাচ্ছে একটা লোকে কথা উঠাইবো। আমার বলে কি তুই এত জ্ঞান দিস না, যা করার সেটা কর, বলে ভিতরে গেছে। রাত্রে থাকছিস, সকালবেলা আমাকে বলে কিনা যায় ফিলেট বাটিগুলো ধুইতে, যে তুই আফার ঘরে যাবি যাই ফিলেট বাটিগুলো ধুয়ে নিয়ে আসবি। তাই আমি বলতেছি আবার কোন ধরনের কথা, আমি কেন তার ফিলেট বাটি ধুইতে যাবো, আমি আসছি চাকরি করার জন্য, আমি তো কারোর ঘরে ফিলেট বাটি ধোয়ার জন্য আসিনি ঢাকায়। তাও আমি ওই সারাদিনটা ওইখানে যেমনি বলছে যে ফিলেট বাটি ধো, খাবার নিয়ে আয়, পানি নিয়ে আয়, আমি আনছি, যে তোমার চাকরি করতেই হবে, একদিন তোর করলে সমস্যা নেই, একদিন হয় কাজ করলাম তাতে কি হয়েছে, কাজ করি পরের দিন আমাকে দিয়ে এরকম মানে ফিলেট বাটি ধোয়াবো, কাজ করাইবো, সমস্ত কাজই মানে এখন আমার এদিকে করানোর চেষ্টা করতেছে। আমি বললাম যে আমি আর এখানে থাকবো না, আমাকে চাকরি দিলে দাও, না দিলে আমি চলে এসেছি বাড়ি। তা আমারও বলতেছে কি যে এত জোর গলায় কেন কথা বলতেছিস, ঢাকা শহর আইসিস দুই একদিন থাক, থাকলে পরেই তো চাকরি পাবি, মানুষ কি আইসিয়ে চাকরি পায়? আমাকে চাকরি তো চেষ্টাও করা লাগবে, খুঁজা তো লাগবে, যে কোনো গার্মেন্টস বলো ফ্যাক্টরি বলো সেখানে তো যাওয়া লাগবে, নাকি বাসায় বসলে কেউ চাকরি দিয়ে দিবে। পরে আমার অনেক কথা শুনাইলো, বকা দিল, বকা দেওয়ার পর আমি আর কিছু বললাম না। তা আমি সন্ধ্যাবেলায় পানি আনতে বলছে, মানে পানি আনতে গেছি, পানি আনতে গেলে ওই মেস্ত্রাক থাকে যে পোলা, সেখানে একটা পোলা আর কি আমার হাত ধরছে, বলতেছে দেখি তোমার জগটা, বলে আমার হাতটা ধরছে। ধরার পর আমি বুঝতে পারি যে তাহলে এই তো আরেক ঝামেলা,
এতো আরেক কাঞ্চন,
হ্যাঁ এতো আরেক কাঞ্চনই পরিণত হচ্ছে।
এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যে শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। বিরতির সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি, দুই মিনিটের বিরতি। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আবার একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। ময়না আজকে আমার গেস্ট, আর জে কি প্রিয়া আপনার সাথে রয়েছি। আর যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611104904। আমি আবারও বলছি 09611104904। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি ময়নার কাছে। ময়না, তারপর
বলার পর আমি আর ফুফুরে বললাম যে ফুফু দেখ এই ছেলেটা না আমার হাত ধরছে, ধরলে না হাতই ধরছে, তাতে সমস্যা কি? ফুফু যখন আমার এই কথা বলছে তখন আমি বললাম যে যেখানেই যাই সেখানে কি এই জীবনের প্রতি এমনটাই হয় মানুষের সাথে? আরে মানুষের শরীরের প্রতি কি মানুষের চোখটাই পড়ে আগে? কেউ কি কারোর মন বোঝে না যে কে কোন কষ্টের কারণে কোথায় আসে? তা ফুফু বলার পর আমি রাতটা থাকি, পরদিন সকালে আমি আমার বাড়িতে ফোন করি, ফোন করে আমি আমার বাপ মারে সবটা জানাই যে ফুফু আমার চাকরি দেওয়ার কথা বলে আনছে কিন্তু চাকরি দিচ্ছে না, এরকম করেছে আমার দিয়ে। পরে আমার আম্মু বলছে তাহলে একটা কাজ কর, তোর যে ফুফাতো বোন তো তোর বিয়ে দিছিল, তা তুই সেই ফুফাতো বোনের কাছেই যা। আমি গেছিলাম নারায়ণগঞ্জ ভুলাইলে, আর এখন আমার বলতেছে পোস্ত খুলে আসতে আমার আব্বু, যে তোর ফুফাতো বোন আছে যখন তার কাছে যা, সে হয়তো চাকরি দিতে পারবে, এখানে সে থাকে এরকমটা না কইরা। পর আমার নাম্বার দিল, ঠিকানা দিল, আমি সেই ঠিকানা মতো আমার ফুফাতো বোনের কাছে আসি। ফুফাতো বোনের কাছে রাতটা থাকি, দিনটা থাকি, পরদিন দেখি যে আমার ফুফাতো বোন ওই অবস্থার মানুষ, তার রুমেও ছেলেরাও আসা যাওয়া করে।
ওকে ওকে,
ছেলেরা আসা যাওয়া করতেছে, ফুফাতো বোনের গায়ে ওড়না থাকে না ঠিক মতো, জামার কোনো ইয়া থাকে না, মানে অন্যরকম ভাবে সে আমার এগুলো দেখা। আরো তিনটা ছেলে তার, একটা ছেলে বিয়ের উপযুক্ত, দুটো ছেলে অনেক মানে 10-12 বছর করে বয়স এক একটার, তারপর তার স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও সে অন্য পরপুরুষের সাথে বাজে আড্ডা বাজে কথাবার্তা বলতেছে। আমি রাত থাকি, দিন থেকে এরকম করে ফিরে এক সপ্তাহ চলে যায়, আমাকে একটা চাকরিও ধরাই দেয়। আবার চাকরি করি আমি দিনের বেলা, বিকাল বেলা আমি নাইট শিফটে কাজ করি, তো আমি দিনের বেলা আমি ঘুমাই রেছি, আফার রুমে একটা পুরুষ লোক আসলো, দেখলাম আসার পর আমি একটু মানে আওয়াজ পাইছি যে একটা পুরুষ আসছে, কেউ নাই রুমে, আমি একা শুয়া আর আমার একটা ভাইগনা বসা। পুরুষ লোকটা দেখার পর আমি বললাম যে হয়তো যে কোনো কারণে আসছে, আফার খুঁজতে আসছে, তা আমি আবার বললাম যে সবুজ দরজার পর্দাটা ফেলে দেবো বা, তো আবার তো পর্দাটা ফেলছে, ফেলার পরে আমি শুয়ে রয়েছি, ওই লোকটা পিছন থেকে আইসেই আমার গালে একটা দিছে, তখন তো আমার মানে অন্যরকম। দেওয়ার পর আমি বলতেছি যে কিরে সবুজ এটা কে করলো, ওকে কি রফিকুল কাকাই করছে, আমি কিন্তু তুই দেখোস নাই যে লোকটা ঘরে আসছে চাপ দিবি না, আর এরকম করে আমার গালে টাচ করলো, তুই তো কিছুই কইলি না, কয় কি কব আন্টি আম্মু তো এরকমের, তাই আর কি মনে করছে তুমিও বুঝি এরকম। তাহলে আমি বলছি তোর আম্মু এরকম তুই জানিস, জানা সত্ত্বেও তুই তোর মারে প্রশ্রয় দিস কেন, তো ও বলতেছে যে কি করবো মায়ের কাছে থাকতে গেলে তো মায়ের সব কথাই শোনা লাগে চলা লাগে, যেহেতু মায়ের উপরে খাইতাছি চলতাছি। পরে আমি আর কিছু বললাম না, ওইখানে বাড়িউলা যে সে বাড়িউলারে বললাম আঙ্কেল দেখেন আমার বোন তো এরকমের এই সিস্টেমে থাকে সে চলে, তাহলে আমি ওনার কাছে থাকবো না, আমি আপনার কাছে থাকবো, এক সপ্তাহ থেকে চাকরি করে যে কয় টাকা হয় পেয়ে আমি বাড়ি চলে যাবো। উনি বলতেছেন আচ্ছা ঠিক আছে, তো আমার আপার সাথে আবার বাড়িওলা ঝগড়া করে এই বিষয়টা নিয়ে, যে নিজের মামা তো বোন রে আইনে কেন এরকম ব্যবহারটা করাইতেছ আর কেন তার সাথে এরকম ব্যবহার করতেছ, বলতেছে যে দেখেন আমি তো বাসায় ছিলাম না, ওর সাথে যা হয়েছে আমি তো দেখিও নাই, তাহলে আমি কি করে বলবো। তারপর বাড়িওলার সাথে যখন ঝগড়া হয় আমার আপুর সাথে, ঝগড়া হওয়ার পরে বাড়িওলা বলতেছে যে তোর কাছে আর মেয়ে রাখবো না, মেয়ে আমার কাছেই থাকবে, আমার কাছে থেকে চাকরি করবে, আর মেয়ের যত একটা বাচ্চা আছে বাচ্চা দেখাশোনা করবো আমরাই, বাড়িতে যত টাকা লাগে আমরাই দিব। তা বাড়িওলা যখন এই কথাটা আমাকে বলে আমার একটু বিশ্বাস আসছে যে না এই লোকটা হয়তো ভালো হবে, আর আমার আফু একটা কথাই বললো যে যাচ্ছে যখন যা আমার কাছ থেকে ছাইড়ে, কিন্তু আমার এখানে যতটা যা দেখছ তার থেকে কিন্তু দ্বিগুণ পাবি এখানে, তা আমি আর অতটা কিছু মনে করিনি যে হয়তো আফু আমার রাখার জন্য ওনার কাছে রাখার জন্য আমাকে রাগ করে হয়তো এই কথাটা বলতেছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার কয় টাকা আসছে কয়দিন আমাকে বলো আমি দিয়ে দিচ্ছি, তাহু বলতেছে আমার 1000 টাকা হয়েছে এই 6-7 দিনে, তা আমি বললাম যে ঠিক আছে আমি তোমার 1000 টাকা এখনই দিয়ে দিচ্ছি, তাই বললাম আমি ব্যাগ থেকে 1000 টাকা বের করে আমার আফুরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওই বাড়িউলার বাসায় উঠলাম, এটা বাড়িউলার বাসায় থাকে, আমি দেখি বাড়িউলার বউ মেসি মানে মেসি ছেলেদেরকে খাওয়ায়, অনেক ছেলেরা আসে যায় খায় ভাত নেয়, আর ওই বাড়িউলার একটা ছেলে ছিল জাহিদ নাম করে, জাহিদ আবার আমার আফু কয়ে ডাকতো অনেক ভালো ছিল ছেলেটা, তা আমার একটা কথা বলছে যে আফু তুমি যে এখানে আসছো তোমাকে কিন্তু আব্বু চাকরিতে পাঠাইবে না, আব্বু কিন্তু আমাদের ঘরের কাজ করাবে, তুমি কিন্তু সাবধান থাকো। তা আমি বললাম যে তুমি তোমার আব্বুর বিষয়ে এরকম কিছু বলতে পারতেছো কি করে, তোমার আব্বু তো অনেক ভালোই আছে কথাবার্তায় যা দেখলাম অনেক ভালো, কয় কি তুমি আমার আব্বুরে চিনো না, আব্বু কিন্তু গাঁজা খায়, আর আব্বু গাঁজা খাওয়ার এই মাথা ঠিক না থাকলে তো কখন যে কি করে বসে তার কিন্তু ঠিক নেই, আমার আম্মুর উপর কিন্তু অনেক অত্যাচার করে, আবার আম্মুর দিয়ে টাকা ইনকাম করা এই যে ম্যাচ খাওয়ায় আর এই টাকা নিয়ে আব্বু গাঁজা খায়। তা বললাম যে আমার জীবনটা কি এতই মানে অচল হয়ে যাচ্ছে দিন দিন, আর
একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা,
আর একটা ঝামেলা শেষ না করতে আরেকটা ঝামেলা আমার উপর এসে পড়তেছে, যে আমি কি এমন পাপ করছিলাম জীবনে যে আমার জীবনে এত বাধা আসতেছে আর এত বাধা পার হতে হচ্ছে আমার। ওরা বলতেছে যাচ্ছে যাই করো থাকো, ওই কই ছেলেটা চলে গেছে ওর রুমে যে লেখাপড়া করতেছে, 2-3 দিন থাকার পর আমাকে দিয়ে ওই মেসেরই কাজ করে, তরকারি কাটাই ফেলেট পেটি ধোয়াই এই করে, আমাকে কিরাম একদিন বলতেছে আঙ্কেল আমাকে চাকরিতে পাঠাবেন না, আমার চাকরির ব্যবস্থা করবেন না, পরে বলতেছে যে এখানে কাজ করতে থাক খাইতে থাক তোকে মাসে আমরা 1000 করে টাকা দেবো, আর 1000 টাকা তুই বাড়িতে পাঠিস মেয়ের জন্য আর তুই আমার সংসারে কাজ কর। তা আমি বললাম যে না আমি তো আপনার সংসারে কাজ করার জন্য আসিনি, আমি একটা চাকরি করব, আমি তেমন তো না যে অশিক্ষিত, আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে আমি একটা গার্মেন্টস হলেও খুঁজে নিতে পারবো। পরে এই কথা বলার পর বলতে যে মুখে মুখে কথা বলিস কেন, তো বোনের মুখের উপর কথা বলতে দেখে আমি নিয়ে আসছি যেন বোন হয়তো খারাপ, আমি তো দেখতেছি তুই ভালো না, আমার বলতেছে আমাকে দেখেন আমি ভালো আছি কিন্তু ঢাকা শহরের মানুষগুলি আসলে ভালো না, মানে ওরা চায় ওদের মতো করে আমাকে চালাইতে কিন্তু আমি তো ওদের মতো করে চলতে পারি না, তাই আর কি আমি সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে কর কর। পরে রাতটা থাকলাম, 2-1 দিন গেছে, যাওয়ার পরে একটা মেয়ের সাথে আমার যোগাযোগ, ওই বাসায় আসা যাওয়া করে একটা মেয়ে সেলিনা করে নাম, মেয়েটা কালো হলেও মেয়েটা অনেক ভালো আছে আর কেমনি। তা ওই মেয়েটা আমি বলতেছি যে দেখ বোন এরকম এরকম করে ঢাকা শহরে আসলাম, আজকে প্রায় 1-2 মাস হয়ে চলে যাচ্ছে, তা আমি তো এখনো চাকরি পেলাম না, আর আমার উল্টো নিজের টাকা খরচ হইতেছে। তো বলতেছে কি একটা কাজ করে, বাড়িওয়ালা যে কয় টাকা পাবে বল, আমি দিয়া দিই, তুই আমার সাথে চল, আমি একাই থাকি, রুমে একা থাকি আর আমি কাজ করে খাই। কি কাজ করে খাচ্ছে? বলতেছে আমি হোটেলে কাজ করি, হোটেলে তরকারি পাতি কাটি আর রান্না বান্না করি। বলছে তো ওর কাছে যাই, ওখানে থাকি, চাকরি করি, করার পর একটা প্রিন্টের কাজ করি।
মানে আমি যেটা বুঝতে পারছি যে নারী ছাড়া একটা মানুষ, না স্বামী সংসার, না নিজের বাবা মা, যেখানে যাকে পাচ্ছেন সেখানে তাকে জড়িয়ে ধরে একটু ভালো করে বাঁচার
চেষ্টা করতেছি। কিন্তু ওই মেয়েটার ওখানে থাকলাম প্রায় মাস দুয়েক চলে যায়। যাওয়ার পর ওই মেয়েটার ওখানে থাকতে থাকতে হঠাৎ করে আমার টাকার প্রয়োজন হয়। রুম ভাড়া খাওয়া দিয়ে কয় টাকা ইনকাম করছি, রুম ভাড়া খাওয়া করে দিয়ে শেষ। এখন আমার বাড়িতে টাকা পাঠানো লাগবে 1,000, মানে আমি টাকাই পাচ্ছি না, যে কোথায় পাবো টাকা?
কত টাকা?
1,000 টাকা বাড়ি দেওয়া লাগবে।
আচ্ছা,
কিন্তু এখন আমি কারোর কাছেই 1,000 টাকা পাচ্ছি না। কারণ আমি যে আগে যখন বিয়ের আগে ঢাকা থাইকে গেছি, ঢাকায় যে বিয়ে হয়েছিল, যে বাসায় থেকে যে বাড়িওয়ালা লিটন ছিল না, সেই লিটন ভাইয়ের সাথে আমার হঠাৎ করে ওইখানেই দেখা। ওই দিনই দেখা হওয়ার পর আমি লিটন ভাইয়ের সাথে কথা বললাম। বলার পর আমি বলতেছি, লিটন ভাই আমার তো টাকা 1,000 টাকার প্রয়োজন, তো আমাকে 1,000 টাকা দেবেন? বলতেছে তুমি আমার সাথে সকালে কন্ট্যাক্ট করো, সকালে তুমি আমার সাথে কথা বললো, বলার পর তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, তুমি 1,000 না, তুমি যে কাজ করলে তুমি দিনের মধ্যে 2,000 টাকাও পাইবা। আমি বললাম কি এমন কাজ? কাছে চলো দেখতেই পারবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সকাল আপনার সাথে যাব, আমি অফিসার যাচ্ছি না।
এই 1,000 টাকা কি জন্য লাগতো বাড়িতে?
বাড়িতে লাগতো হচ্ছে যে মেয়ের খরচা আর আব্বু
একটু অসুস্থ। আপনার মেয়ের খরচা?
হ্যাঁ, আমার মেয়ের খরচা আর আব্বু একটু অসুস্থ।
এগুলো একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা, এগুলো একটু খেয়াল করবেন প্লিজ।
আব্বুর জ্বর আর কি, বাড়িতে 1,000 টাকা আমার দেওয়াই লাগবে। আর যেহেতু আমার মেয়ে আছে, তারও তো খাওয়া দাওয়া।
মেয়ের বয়স কত তখন?
মেয়ের বয়স আমি যখন আসছি তখন 18 মাস রেখে আসছিলাম, তখন তো 19-20 মাস, 2 মাসেরই ব্যবধান হবে, 20 মাস হয়তো পড়ছিল, রেখে আসছি। তারপর আমি বলতেছি যে এরকম, উনি বলছে যে তুমি যদি কাজ করো তাহলে তুমি টাকা পাইয়া যাবে, 1,000 না 2,000 টাকাও পাইবা। আমি বলতে আচ্ছা ঠিক আছে, যে কোনো কাজের বিনিময় হলো আমাকে টাকাটা দরকার, যেহেতু আর আব্বু অসুস্থ, মেয়ে আছে, মা আছে, ভাই সংসারে, তো আব্বু যেহেতু অসুস্থ তো তোর কেউ কাজ করতে পারতেছে না, চলবো কি করো না? আর এর উপর আর আমার মেয়ের মানে প্রতিদিন খাওয়ার বাড়তি খাওয়ার একটু ই ছিল, যেহেতু আমার যে মায়ের যে স্নেহটা, মায়ের ভালোবাসা, মায়ের যে একটা আদর করে খাওয়ানো, সেটা তো আর আমি খাওয়াইতে পারি না, হয়তো তারা পূরণ করে মায়ের আদরটা। এই জন্য মানে আমার একটু আগ্রহ করলাম যে টাকাটা তাদেরকে আমার তাড়াতাড়ি দিতেই হবে। পরে উনি আমাকে নিয়ে যায় সকালবেলা পোস্তখোলা থেকে আপনার ইকুরিয়া, হাসনাবাদ ইকুরিয়া, নিয়ে গেল একটা বাসায়। বাসায় নিয়ে যায়, যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে দুটো মেয়ে, আর আমাকে নিয়ে একটা অন্য একটা রুমে বসালো। বসার পর উনি লিটন ভাই একটা মেয়ের সাথে কথা বলল, বলার পর মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে, ও যদি কাজ করে তাহলে অনেক টাকা পাবে, 1,000 না, ও 2-3,000 টাকা ইয়াজ করে আমরা পাওয়া দিব, দরকার হলে আমাদের মেয়েদের কাজ অফ রেখো, ওরে দিয়ে কাজ করবো। তা আমার কাছে আসলো, আসার পর বলতেছে আচ্ছা তোমার কাজের ব্যবস্থা হয়ে গেছে, তুমি থাকো এখানে, আমি আসতেছি। আমি তো চিনি না এখানে, আমি কারোর কাছে থাকবো? বলতেছে যে এখানে আপু আছে তিনটে, তিনটার কাছে থাকো, আমি তোমার সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো। থাকি, কিন্তু আমি এখনো বুঝতাছি না যে ওই দিনটাই আমার জীবনে সব থেকে একটা বড় মানে একটা কষ্টের দিন আর জীবনে, মানে এত বড় একটা ঝড় যে ওই দিন আমার নাইমে আসবে আমি ভাবতেও পারিনি। থাকলাম, থাকার পর দেখি ওইখানে ছেলেরা আসতেছে, মেয়েরা ঢুকতেছে, রুম থেকে বেরোচ্ছে, এই অবস্থা।
আপনি তো বুঝেই গেলেন যে আসলে কেন
এখানে আছে। আমি তো বুঝেছি, তো আমি আপুরে মেয়েটার নাম ছিল যে ছিল ওদের কেমন মেইন ম্যানেজারের মতো আর কি, যে টাকা পয়সা নেয় হিসাব করে, তার নাম ছিল মুক্তা। তাই আমি বলতেছি আপু আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাচ্ছি। তো বলতেছি যে না তুমি আর এখান থেকে বেরোতেই পারবে না, বললো। পরে একটা লোক আসলো, নাম ছিল কামরুল। লোকটা এসে আমি যখন ওই মেয়েটার সাথে তর্কাতর্কি করতেছি তখন আমার একটা থাপ্পড় মারছে, মেয়েটা আমার ওই রুমে আটকায় রাখছে। বলতেছে দেখি তোর কেমন সাহস, তুই রুম থেকে বেরো, তুই আর বেরোতেই পারবি না, আজকে যখন আসছো তার বেরোতেই পারবি না, দরকার হলে তোকে টুকরো টুকরো করে বাথরুমের পাইপ দিয়ে তোর লাশটা ছেড়ে দেবো, কিন্তু তো তোকে বেরোতে দেবো না। মানে আমি চিল্লাচিল্লি করতেছি, আমি বলতেছি আমি এখানে লোকজন ডাকবো, কেউ লোকজন করো, আমরা এখানে স্থানীয় কেউ আসবে না তোর ডাকশনে। পরে আমাকে থাপ্পড় মারলো, মেয়েরা আমার রুমে আটকাইছে। তারপর একটা ছেলে আসে, ছেলে এসে রুমে ঢুকে, ঢুকার পর তো আর কি যা হয় এভাবে আর কি, আস্তে আস্তে ওইখানে এরকম করে মায়ের খাই, কান্নাকাটি করি
সারাটা দিন।
হ্যাঁ, এভাবে সারাটা দিন মানে আমার উপর দিয়ে এত একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমিও বুঝতেছি যে আমি কি করতেছি। কিন্তু ওই লিটন ভাই আবার আমার ফোনটা নিয়ে নেয় আমার কাছ থেকে, নিয়ে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করে আব্বু আম্মুরে 2,000 টাকা পাঠিয়ে দিছে, কিন্তু এই বিষয়টা আমাকে কখনো জানতেও দেয়নি। আর আমার থেকে ফোন নিয়ে গেছে, আমার ব্যাগ নিয়ে গেছে, আমি যে কি বের হবো আমার কোনো সিস্টেমই পাচ্ছি না। এভাবে আটকা 3 দিন পর্যন্ত।
সেটা সন্ধ্যার সময় নিয়ে যাওয়ার কথা, সেটা তিন দিন পর্যন্ত।
সন্ধ্যার সময় তো নেওয়া দূরে থাক, আমাকে আমার ওই রুম থেকে, রুম আর বাথরুম এই দুটোই শুধু আমার জন্য, আর সব বন্ধ। মানে এরকম করে মানে প্রতিদিন না হলো 10 জন 12 জন রাত্রে দিনে মিলে এরকম করে মানে আমাকে ওইখানে আটকে রাখলো 3 দিন। পুরো থাকার পর আমি চলে আসি, মানে কোন রকম ভাবে ওই আফুরে নিয়ে আমি আমার বাসায় আসি। বললাম দেখো আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি। বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর এইভাবে থাকবো।
আপনাকে এই ঘটনার পরে আপনাকে টাকা দিয়েছিল?
হ্যাঁ টাকা দিছে, আমার বাড়িতে 2000 টাকা দিয়েছে আর আমাকে টাকা দিছে।
কত টাকা দিছে আপনাকে?
আমাকে দিছিল 1600।
তিন দিন পরে?
হ্যাঁ তিন দিন পর আমার বাড়িতে 2000।
আপনাকে বাধ্য করে ওরা পয়সা কামিয়েছে?
হ্যাঁ, ওরা একটা কাজের জন্য নিত 300, আমাকে দিত 150, ওরা নিত 150।
আচ্ছা
তারপর আমি ওই তিন দিন পরে আমার মনের মধ্যে একটা ঘৃণা জন্ম নিল আর জিদ জন্ম নিল যে টাকার জন্য যদি আজকে আমার জীবন এতটাই হতে পারে তাহলে আমি কেন নিজের থেকে স্বেচ্ছায় এবার নামতে পারবো না, আমি নিজেই স্বেচ্ছায় নামবো এবার এই কাজে। তারপর আমি বেশ ওদের সাথে মিলেমিশে বাসায় আসি, এসে ওইখান থেকে কাপড় চোপড় যা ছিল সব নিয়ে ওইখানে চলে গেছি। যে আমি পুরো একটা না 1 মাস চাকরি করি ওইখানে ওই অবস্থাতেই। করার পর মানে আমি টাকার নেশায় পড়ে এমন অবস্থা হয়ে গেছে আমার যে আমি নিজেকেই চিনতে পারি না। মানে আমি যে আমার নিজের শরীরের প্রতি একটা যে ভালোবাসা সেই ভালোবাসাটা আমার মধ্যে নেই, যে আমি এখন শুধু আমার নেশায় একটাই টাকা, টাকা ছাড়া আমি কিছু চিনি না। পরে 1 মাস এখানে থাকি, থাকার পর হঠাৎ করে আমার জ্বর হয়, জ্বর হইলে আমি আর কাজ করতে পারি না। তখন মুক্তাহু বলতেছে তুই জ্বর যখন তো একটা কাজ কর, মেয়েও বাড়িতে আছে, মেয়েকেও দেখায় আর তুই একটু সুস্থ হয়। তা আমি ওইখান থেকে বাড়িতে যাই যে মানে আর আসি না ওইখানে।
এবার আর একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি, এবং ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসছি। আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি ফোন করুন 09611904904 এই নম্বরে।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Secrets. Something beyond entertainment.
স্বাগত আরো একবার শুনছেন ঢাকা এফএম 90.4 সিক্রেটস চলছে, ময়না হচ্ছে আজকের গেস্ট। কথা না বাড়িয়ে ময়নার কাছে ফিরতে চাই। আর ইন দ্য মিন টাইম ইউটিউবে চলে আসতে পারেন আমাদের পুরো অনুষ্ঠানটি ডাউনলোড করার জন্য। আমাদের ইউটিউবের ঠিকানা youtube.com/dfm904। এই চ্যানেলটি ছাড়া ঢাকা এফএম এর আর কোন চ্যানেল নেই। আর বাকি যারা আমাদের কন্টেন্টগুলো নিয়ে আমি দেখেছি বিভিন্ন পেজে আপলোড করছেন, আমরা বেশ কিছু রিপোর্টও করেছি, সেগুলো বন্ধ ছিল বেশ কিছুদিন, তারপরেও কন্টিনিউয়াসলি অনেকেই করে যাচ্ছেন। সবাইকে আমরা সতর্ক করছি, প্লিজ এটা করবেন না। আমরা যথার্থ ব্যবস্থা যেটা নেওয়া দরকার আমরা সে ব্যবস্থা কিন্তু নিচ্ছি। ওকে, আমরা কথা না বাড়ি আপনার কাছে আবারও ফিরছি ময়না। হ্যাঁ তারপর
ওই যে বাড়িতে যাওয়ার নাম করে বেরোইছি ওইখানে আর আসিনি ফিরে, না আসার পর 7-8 দিন পর আমি আবার ঢাকায় আমার ওই স্থানে ফিরে আসি আগের স্থানে। আসে 3-4 দিন থাকি, থাকার পর রুবেল নাম ছিল একটা সেলের, ফ্লাক্স লোডের, মানে রিচার্জ করতো টাকা পয়সা মোবাইলে বিকাশের দোকানের মতো। ওই ছেলেটা আমার দেখে বলতেছে যে কিরে ময়না তুই এখানে কি করছিস, এতদিন ছিলি না? কইছিলাম, কই গেছিলাম একটা কাজে, আমি এখানে এখন আসছি, এই জায়গায় থাকবে। আমি কই হ্যাঁ, তো ওর সাথে যখন কথা বলছি একটা সেল ওর দোকানের ভিতর বসা আমাকে দেখ, যে মানে আমি এখন যেরকম চলি তখন অন্যরকম ছিলাম। তখন আমি আর কি যেমন জিন্সের প্যান্ট গেঞ্জি এগুলোই পড়তাম, ওইখানে থাকা অভ্যাস হয়ে গেছে। পরের অবস্থাতে আমার দেখছে, দেখে ওই ছেলেটা বলছে এই মেয়েটা কেড়ে, তাই মেয়েটা আগে এখানে চাকরি করতে নর্মাল ভাবে আসছিল, কিন্তু এখন এই মেয়েটার আর চেনাই যায় না, মেয়েটার পরিচয় এখন অন্যরকম হয়ে গেছে ওই বলতেছে। তা আমি আবার হাসতে চলে আসছি, আইসে বাসায় ঢুকছি, ঢুকার পর আমার সেলিনা ডাক দিছে, কয়ে তোরে ডাকতেছে রুবেল। আমি গেছি আবার ওই দোকানে, যারপর ওই ছেলেটা আমার বলতেছে আপু তুমি কি চাকরি করবা? আমাকে হ্যাঁ আমি চাকরি করবো। কয়ে তুমি কি চাকরি করবা? বেতন লাগবো কত তোমার? আমি কই বেতন কত লাগবো, মানে আমার চাকরি বুঝে তো আপনার বেতন ধরবেন, আমার কাজ বুঝে বেতন। কই কি আচ্ছা তুমি খাবারের ডেলিভারি দিবা আর একটা সারাদিন বাসায় থাকতে পারবো, সমস্যা নেই, তোমাকে ডেলি হাজিরা হবে 500 টাকা। শুধু মাঝে মাঝে একদিন পর একদিন খাবার আনবা আর একটা খাবার পৌঁছে দিবা। আমি আচ্ছা ঠিক আছে, তাও তো ভালোই, আমার জন্য ভালো। প্রতিদিন যদি 500 টাকা এমন মাসে আসে 15,000 টাকা এমন করে বললো 30 দিনে। তা আমি হিসাবটা মিলা দেখলাম যেন আমার অনেক টাকাই আসতেছে। তারা বললো আচ্ছা ঠিক আছে। পরের দিন থেকে আমাকে ওরা শুরু করলো ইয়াবা, হিরোইন, গাঁজা এইসব নিয়ে যাওয়া আসা করানোর জন্য। তা প্রথম দিন আমাকে নারায়ণগঞ্জ শহীদনগর, শহীদনগর থেকে কিছু চিপস আর কিছু বিস্কিট দিল। দিলে আরেকটা ছেলে আছে আমার সাথে, আমরা দুজনে হাঁটতে হাঁটতে রেল লাইন দিয়ে চলে আসি পোস্তকলে। পোস্তকলে এসে ওইখানে আমাকে যে যে ঠিকানা বললাম ওই ঠিকানায় ওই বাক্সটা পৌঁছে দিলাম, খাবারগুলো পৌঁছে দিলাম। দেওয়ার পর 5-6 দিন যায় এরকম করে। আবার কাশপুর পাকিস্তান রোড আছে, পাকিস্তান মেল, পাকিস্তান মেলেতে মেলের পিছনে একটা বাসা আছে, সে বাসার থেকে এই জিনিসগুলো আনতে হতো। আবার দেখা যায় কমলাপুর স্টেশন থেকে আনতে হতো, ভৈরব থেকে আনতে হতো। আমাকে দিয়ে মানে বিভিন্ন ধরনের মাল আনানো শুরু করলো। তা আর আমিও আস্তে আস্তে সবকিছু জানতে পারলাম যে এর মধ্যে হিরোইন থাকে, ইয়াবা থাকে, গাঁজা থাকে, তারপর আবার ইঞ্জেকশন থাকে। জানতে পারার পর আমাকে একদিন বলতেছি কি যে মানে আমাদের যে আড্ডাটা ছিল আড্ডার জায়গা, বলতেছে ওইখানে দেখবো পুলিশ আসছে কিনা আজকে দিয়ে। তা আমি দেখতে গেছি পুলিশ, পুলিশ দেখতে যে দেখি যে না ঠিক পুলিশ তো আসছে এখানে। আমি আবার ওদেরকে ফোন করে বলছি যে পুলিশ আসছে এখানে, 3-4 পুলিশ আছে। তা পুলিশ আবার ওই দিন আমারে ফলো করছে, যখন ফলো করছে আমি পুলিশ দেখা আমার মোবাইল ছিল তিনটা, আমি মোবাইল চালাতাম তিনটা। তা আমি যে ফোনটা দিয়ে আর কি সবসময় ওই ওই ব্যবসার লাইনে কন্ট্যাক্ট করতাম, আমি তাড়াতাড়ি করে ওই সিমটা খুইলে আমি আমার নিজের কাছে নিয়ে আনি, মানে নিজের নিজে এমন ভাবে রাখি যাতে পুলিশ আমার এই স্থানে না যাইতে পারে। ফোন চেক করবে করবে, কিন্তু আমার ধরতে পারবে না। আমি সিমটা খুইলে আমার কাপজামতো নিয়ে আনি, পরে পুলিশ আর আমি কই, আমার তো এখান থেকে যাইতে হলে যেকোনো একটা উদ্দেশ্য দিয়ে যাইতে হবে, যেহেতু আমি পুলিশ দেখতেছি। তা আমি দোকানে গেছি, ডাউল নিছি, মুসুরির ডাউল নিছি, ডিম নিছি আর আইসক্রিম নিছি 4টা। আমি এমন ভাবে নিছি যাতে না পুলিশ সদস্য আমাকে বলে, দেখা যাচ্ছে আমার আইসক্রিম আমি ওদেরকে নিজের থেকে দিয়ে আসবো, কিন্তু আমাকে বুঝতে পারবে না। মানে আমার মধ্যে এই আইডিয়াটা হয়ে গেছে ওদের সাথে চলতে চলতে। পরে একটা পুলিশ আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাসায় যাচ্ছি। কাই এগুলো আমি কেগুলো দোকান থেকে নিয়ে গেলাম রান্না করার জন্য। পরে কাই গরম লাগতেছে তা আইসক্রিম খাওয়াবে? আমি বললাম হ্যাঁ খেতে পারেন। পরে আইসক্রিম 4 জনের চেট নিল আর আমার ফোনটা হাতে নিল, নিয়ে ওনার নাম্বারটা মানে আমার ফোনে দিয়ে আমার ফোন থেকে কল করলো ওনার ফোনে, পুলিশের ফোনে। পুলিশটা আর কি প্রায় বেশি বয়সও না আবার বেশি ইয়েও না, মাধ্যম বয়স হবে। তা আমার বলছি আচ্ছা ঠিক আছে বাসায় যাও, ফোন দিয়ে দিয়েছি, দিয়ে বলছে বাসায় যাও পরে কথা বলবো। বাসায় গেছি, যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে ওই বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে এবার কামারে দিয়ে, কিন্তু আমি যে ওই লাইনে সেটা কিন্তু উনি জানেই না।
আচ্ছা আচ্ছা।
তারপর আমাকে ফোন দিয়ে বলে যে দেখবা এখানে কোনো কোনো ব্যবসা কোন রকম কোন কিছু যদি কাজ হয় তুমি আমাকে জানাবে। আর আমি মনে মনে কই আমি তো ওই লাইনে, তা আমি আর আপনাকে কি জানাবো? আমি তো আরো উল্টা আপনার থেকে খোঁজ নিয়ে আমি ওদেরকে জানাবো যে আপনারা কবে আসবেন না আসবেন, মানে আমার মনে মনে এই পরিকল্পনা। তো এরকম করে প্রায় মাসখানেক হয়ে যায়। যাওয়ার পরে ঈদ চলে আসে, আমি আবার বাড়িতে গেছি রোজার 5-6 দিন আগে, বাড়িতে যেয়ে আবার বাড়ি থেকে আসছি টাকা পয়সা দিয়ে মারে আসছি। পরে হঠাৎ করে যেদিন আসবো ঢাকায় ওদিনকে আমার আবার এই ব্যবসার সাথে জড়িত একটা ছেলের সাথে আমার সম্পর্ক, মানে আমরা যেহেতু জানি একই।
কতদিনে আপনার হাজবেন্ডের কি অবস্থা?
এই যে এখন সেই পর্যায়ে যাব।
জি।
তারপর এখন এই সব করার মধ্যে আমার হাজবেন্ডের সাথে তো যোগাযোগই নেই, পুরো ছিন্ন। পরে আমি যখন গাড়িতে আসতেছি বাড়ির থেকে, আসার পথে আমার এই দ্বিতীয় যে সম্পর্ক হয়েছে যার সাথে, তার সাথে আমার দেখা হবে ওই দিন। তা আমি আবার ফোনে কথা বলতেছি একটা ছেলের সাথে আর কান্দতেছি যে দেখ আমি মানে কিরকম করে বাড়িতে গেছি আসলাম, দু একদিনের মধ্যে মেয়েটারও কষ্ট ভালোভাবে রাখতে পারলাম না নিজের কাছে, আর মেয়েটাও আমাকে চিনেই না। মেয়েটা যে ওর, আমি যে ওর মা, ও আমাকে চিনেই না, আমাকে দেখলে কান্নাকাটি করে, আমার কাছে আসতেও চায় না। তা আমারও কষ্ট লাগে যে না আমার সন্তান আমার কাছে আসে না, আমাকেই চিনতে পারে না। তা ফোনে যদি কথা বলে তাহলে আম্মু বলে ডাকে, কিন্তু কাছে গেলে কখনো আম্মু বলে ডাকে না। তা আমারও মনে কষ্ট লাগতেছে আর আমি ওর কাছে বলতেছি আর কানতেছি। তা ওই দিন আবার গাড়িতে একটা স্টাফ ছিল, গাড়ির স্টাফ, সে আবার আমাকে ফলো করছে বারবার, ফলো করে দেখতেছে। দেখার পরে বলতেছে যে ওই গাড়ির ড্রাইভার কাছে বলতেছে যে দেখ এই মেয়েটা কে না হঠাৎ করে কানতেছে, ফোনে কথা বলতেছে কানতেছে। তো বলতেছে গাড়ির যে কোনো যাত্রী যে কোনো সমস্যা হয়েছে কানতেই পারে, এটা নিয়ে তুই মাথা ঘামাস না। এরকম করে আমরা ফেরিঘাটে চলে আসি। আসার পর ওই ছেলেটা, আমি আবার গাড়ির সাথে দাঁড়ায় আছি ঢালান দিয়ে, তো আমার বলতেছে আমাদের গাড়ির সাথে ঢালান দিয়ে দাঁড়িয়েছেন গাড়ির রং উঠবে। আমি বলতেছি না উঠলে কোম্পানির গাড়ির রং উঠবে, আপনার তো কিছু না, আপনার সমস্যা কি? তুমি বলতেছি যে গাড়িটা তো আমাদেরই, আমাদের কোম্পানির, আমরা যেহেতু স্টাফ গাড়ি। এরকম করে এক কথায় দুই কথায় তার সাথে আমার সাথে অনেক কথা হয়ে যায়। হওয়ার পরে সে আমার সাথে অনেক কিছু কথা বলল, আমরা কফি খেলাম একসঙ্গে ফেরিতে বসে। খাওয়ার পর আমরা ঢাকায় পোস্তখোলা নেমে পড়ি। আমি নামার পর ওনার সাথে আবার আমার ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়ে যায় গাড়িতে বসে। পোস্তখোলায় নামি, আমি বাসায় যাই, থাকি। তারপর একদিন পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিন সকালবেলা উনি আমাকে মিস কল দিছে, মেসেজ করতেছে। মেসেজ করার পরে আমাকে অনেক কিছু বোঝাইল আর কি। আর এর মধ্যে আমি আমার জীবনের কিছু ঘটনা আমি ওকে বলছি। বলার পর ও আর কি আমার প্রতি একটু দুর্বল হয়ে গেছে, যে এত কষ্ট মেয়েটা জীবনে এত কিছু করতেছে, তারপরে হইল। বলার পর ও আমাকে এখন প্রতিদিন ফোন করে, আমাকে বোঝায়, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। দেখানোর পর আমি ওর কথা মতোই চলি চলি। হঠাৎ করে এখন আমি ওই ব্যবসা ছেড়ে দিব, মানে ওই যে ইয়া বা হিরোইন ব্যবসা, ওই ব্যবসা ছেড়ে দিব। আর এর মধ্যে আমি নিজেও ওই জগতে চলে গেছি। আমিও নিজে সিগারেট খাওয়া শুরু করি, তারপর আপনার মদ খাওয়া শুরু করি, বিয়ার খাওয়া শুরু করি ওদের সাথেই। মানে আমিও মানে মানে আমি যে একটা মেয়ে মানুষ, তখন আমি নিজেই মেয়ে মানুষের মধ্যে ছিলাম না। তারপর ও আমাকে সবকিছু যখন বোঝায়, স্বপ্ন দেখায়, তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ব্যবসা ছেড়ে দেবো। তা আমি আবার ওদেরকে যে সরাসরি বললাম যে না, আমি আর তোদের সাথে কাজ করবো না, আমি চলে যাবো অনেক দূরে। তা বলতেছে যে এই রাস্তায় ঢোকা যায় নিজের ইচ্ছে, কিন্তু কখনো বেরোনো যায় না নিজের ইচ্ছে। আর যদি বেরোইতে হয় তাহলে মৃত্যুর সাথে নিয়ে বেরোইতে হয়। আমাকে এই কথা বলছে। বলার পর আমি বলছি যা হয় হোক আমি থাকবো না, বলে এখান থেকে চলে আসি আমার ওই খালার বাসায়, যে বাসায় আর কি আমি থাকি, ম্যানেজার খালা আছে ওনা আসে। আসার পর আমি খালারের সবটাও খুলে বলি যে খালা, এর ব্যবস্থা আমার জন্য কি করবো করো। তা বলতেছে যে তুই তো একটা ছেলের সাথে কথা বলিস, তোর খুব সম্পর্ক ভালো, তো ওই ছেলেটারও বলে দেখ তোর জন্য যদি কিছু করে। তা ওর সাথে কথা বলার পর এক সপ্তাহের মধ্যে আমার আমাকে মারার জন্য এখন ওরা অস্থির হয়ে উঠছে, যে ওই মেয়ে যদি আমাদের হাত থেকে বেরোয় যায় আমাদের সমস্ত গোপন তথ্য বলে দিবে, কারণ ও সমস্ত গোপন তথ্যগুলো জানে। বলে দেওয়ার জন্য এখন ওরা আমাকে বলল, ওরা মানে অন্য অন্য ছেলেদেরকে কন্ট্যাক্ট করলো, যে ওই মেয়েকে যদি ধরে দিতে পারিস তাহলে তোকে 1,00,000 টাকা দেবো, বা আরেকজনকে বললো যে তোকে 50,000 টাকা দেবো, শুধু ওই মেয়েকে আমাদের হাতে এনে দিবি। তারপর এই নাহিদ হোসেন যে ছেলেটার নাম, আমি যার সাথে গাড়ির সাথে পরিচয় হয়েছে, এটা সেও ছিল একজন ড্রাইভার। তা আমি ওকে সবটা যখন বলি, ও বল কি তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে আমি এই মানে একটা ডেট দিল যে অমুক তারিখ অমুক দিন তোমাকে আমি এইভাবে নিয়ে আসবো, তুমি কি আসবে আমার সঙ্গে? আর আমার ছিল তো ওই মুহূর্তে যে আমার জীবন বাঁচানো সব থেকে দরকার, আর আমার একটা স্থানের দরকার। তা আমি ওইখান থেকে ওই দিনকে রাত্রেবেলা সন্ধ্যাকালে আমি পোস্তখোলা চলে আসি। আমার পোশাক আশাক চেঞ্জ করে বোর কাপড় আমি ওইখান থেকে চলে আসি পোস্তখোলা। আসার পর ওই ছেলেটা দেখি আসছে আমাকে রিসিভ করে, আমাকে ওইখান থেকে নিয়ে সোজা মিরপুরে চলে আসে। এর মধ্যে উনি একটা রুম রাখে, আর রুম রেখে উনি রুমের মানে যে ভাড়াটা সবকিছু দিয়ে রেখা দিছে, জিনিসপত্র নিছে, কিছু খাট নিছে, নিয়ে রাখছে। মানে ওনার মনে পরিকল্পনা রয়েছে যে অন্যরকম, যে উনি আমাকে স্ত্রী মর্যাদা দিয়েই ঘরে তুলবে।
আমার
যে এত কিছু
নাম ছিল লোকটার,
ওর লোকটা ছিল হোসেন মোল্লা।
হোসেন মোল্লা, ওকে।
তো ওই লোকটার পুরোপুরি সিদ্ধান্ত ছিল যে এই মেয়েটা ভালো খারাপ
সবকিছু জানতো, আপনার সম্পর্কে
সবকিছু জানতো।
ওনার সঙ্গে পরিচয় কি আপনার এই লাইনেই?
হ্যাঁ না, এই লাইনে না, মানে ওই গাড়ি থেকেই। ওই যে গাড়িতে বললো যে ছেলেটা রং উঠে যাবে গাড়ির, সেই ছেলেটাই আমাকে বলছে। বলার পর আমি ওনার সাথে সবকিছু শেয়ার করলাম, আর কোনো কিছু বাধা রাখিনি। ওনার মনে পরিকল্পনা ছিল যে উনি আমি যখন একটা খারাপ মেয়ে আমাকে ভালো করবে, করে উনি ওনার স্ত্রী মর্যাদা দিয়ে আমাকে ঘরে নেবে। তারপর উনি আমাকে সবটা বলে মিরপুরে আনে, আনার পর উনি রাত্রেবেলা আমাকে সবটা খুলে বলল যে ওনার ফ্যামিলিতে কে কে আছে, ওনার বাচ্চা আছে, বউ আছে, আর মা বাবা সবাই আছে, আর উনি আমাকেও স্ত্রীর মর্যাদা দিয়ে তার কাছে রাখবে, কিন্তু আমাকে হয়তো নিজের মতো করে চলতে হবে, আমি পরিশ্রম করব, আমার টাকায় কিছু চলতে হবে, আর সে আমাকে সবটা দিবে না, কিছুটা হলেও দিবে। তারপর ওদিন রাত্রে আমরা দুজনে, উনি বলতেছে যে আমরা দেখো কাগজ কলমে বিয়ে করে মানুষ প্রমাণের জন্য, আর আমরা কিন্তু আল্লাহর কালেমা, যে কালেমা পড়ে আমরা বিয়ে করি, সে কালেমা পড়ে আমরা বিয়ে করবো, সে কোরআন শপথ করে আমরা বিয়ে করবো, আমরা এভাবেই থাকবো, কিন্তু আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, তোমাকে যতটা পারি ভালো করবো। বলার পর ওদিনকার রাত্রে আমরা কোরআন হাতে নিয়ে দুজনেই নিজেরাই শপথ করি, নিজেরাই বিয়ের যতটা নিয়ম,
ওখানে আর কেউ ছিল না,
না শুধু আমরা দুজনেই ছিলাম।
এভাবে তো বিয়ে হয় না আমি যতটা জানি,
বিয়ে হয় না। তারপর মানে বলছে, বলার পর ওই রাত্রেই আমরা মানে ওইভাবে ওই রাতটা কাটাই দিই ওখানে। দেওয়ার পর পরদিন সকালে ওনার একটা বন্ধু রামপুরা থাকে, সে বন্ধুটা আসছে, বন্ধুটা আমার বিষয়ে সবকিছু জানছে, জানার পর আসছে। আসার পর বলতেছে যে তাহলে তোর একটা চাকরি দেওয়া দরকার, তোর এইভাবে থাকতে পারবে না। পরের দিন আবার আমরা দুইজনেই ওই লোকটার সামনে আবার ওই একই শপথ নিলাম,
ওই লোকের সামনে,
হ্যাঁ, যে আমরা আজ থেকে দুজন স্বামী স্ত্রী কবুল বললাম। বলার পরে মানে বলছি যে যতদিন বাঁচবো দুজন দুজনের থেকেই বাঁচবো, কখনো আর কেউ করে ছিন্ন হবো না। এভাবে
আগের হাজবেন্ডকে ডিভোর্স না দিয়েই,
হ্যাঁ, ডিভোর্স না দিয়ে আমি এই কাজগুলো করতেছি। করার পর হঠাৎ করে রোজা চলে আসলো, রোজা শেষ, ঈদে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমার স্বামী, ওই যে স্বামী প্রথম প্রথম স্বামী, আবার ঈদের দিন রাত্রে আমাদের বাড়িতে আসছে, যে আমি বাড়িতে গেছি, খোঁজ পেয়ে বাড়িতে গেছি।
কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো?
এক বছর তিন মাস পর সে আমার কাছে গেল। যাওয়ার পরে আমি ওনাকে দেখে মানে আমি নিজেই সহ্য করতে পারতেছি না, মানে আমি ওনাকে এত পরিমাণ ঘৃণা করি এখন, আর এতটা মানে অপছন্দ করি, যে ও লোকটা কেন আমার বাড়িতে আসলো। আমি আমার আব্বুর বলতেছি যে তোমরা জানো যে ও আসবে, তাহলে আমিই আসতাম না, তাহলে তোমরা তোমাদের জামাইকে আদর করে পাঠিয়ে দিতে, আমি আসতাম না। কিন্তু আমার এত যে কাহিনী হয়ে গেছে দিক থেকে, কিন্তু আমার ফ্যামিলিতে কেউ জানে না, কারণ মান সম্মানের ব্যাপার নিয়ে আমি আর কি কাউকে কখনো কিছু বলিনি। তারপরে স্বামী আসছে, রাতটা ফার হয়েছে, সকালবেলায় ওনার সাথে আমি পার্সোনাল ভাবে কথা বলতে চাইছি, তো উনি আমার বলতেছি কি বলবো বলো, তো উনি আমার হাত ধরছে। আমি হাত ধরার সঙ্গে সঙ্গে বলছি দেখেন আপনার হাত ধরার মতো কোন অধিকার নেই আমার গায়ে, একমাত্র একজনেরই অধিকার আছে, সেটা হলো হোসেনের।
একবার ডিরেক্টলি বলে দিয়েছি,
আমি একবার সরাসরি বলে দিছি যে আমার শরীরে টাচ করার মতো একমাত্র অধিকার আছে হোসেনের, আপনার কোন অধিকার নেই। যে স্ত্রীর খোঁজ নিলেন না আজকে একটা বছর হয়ে গেল, তার গায়ে হাত দান কোন সাহসে? এই কথা বলার পর সে মানে চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে দিয়েই হাঁটতে হাঁটতে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে চলে গেছে, যে কাঁদতাছে, বসে বসে কাঁদতেছে। আর আমি এদিক থেকে মানে আমি ওনাকে সহ্য করতে পারতেছি না, আর ওনার একটা বড় ভাই ছিল বাহিরে চাস্তবে, সেও আসছে আমাদের বাড়িতে। আসার পর আমি বলতেছি যে দেখেন, আমি ভাইয়ের বলতেছি ভাই আপনারা যে জন্য আসছেন সেটা হবে বৃথা, আপনারা চলে যান, আমি যাবো না কোনোদিন আর ওই সংসারে, কারণ আমি যে স্যাপ একবার ফালছি সেটা আর আমি কখনো তুলে নেব না। তা ভাই বলতেছে তুমি এত একটা মেয়ে মানুষ হয়ে এত জিদের কথা বললো না, এর জন্য তুমি পরে পস্তাইবা। আমি বলতেছি যা পস্তানোর আমি পস্তাই নিছি, আমার আর পস্তানোর কোনো কিছু বাকি নেই। আমার বলতেছি তুমি এই কথা কেন বলতেছো? আমি কই না, বলার যে কোনো কারণ আছে বলেই বলতেছি। ভাই ওই কথা শুনে ওখান থেকে চলে যায় ঘরে। যাওয়ার পর আমি আমার কাপড় চোপড়ের ব্যাগটা গুছাই নিয়ে সোজা আমি হেঁটে বাড়ির পিছনের রাস্তা দিয়ে, ওরা সামনের দিকে আসছে, আমার বাবা মাও সামনের দিকে, আমি পিছন থেকে বেরিয়ে পিছন থেকে ডাইরেক্ট চলে আসি বাগেরহাট, আমার ফোনটা সুইচ অফ করে। আর ওদিকে তো সবাই আমাকে খোঁজাখুঁজি করতেছে। বাগেরহাট এসে আমি হোসেনকে ফোন দিছি, হোসেনকে ফোন দেওয়ার পর হোসেন বলছে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে আসতে প্রায় 10-15 মিনিট লাগে। তো ফোন দিছে, ও আসছে, আইসা ওখান থেকে আমাকে ওর বন্ধুর বাসায় নিয়ে গেছে, বন্ধুর বাসায় নিয়ে ওখানে রাখছে, রেখে ও বাড়িতে গেছে, বাড়িতে যে ও আবার বিকালে একসাথে আমরা ঢাকায় আসবো। এদিকে আমার ফোন সুইচ অন করছি প্রায় 5:30-5টার দিকে, গাড়িতে ওঠার আগে, তখন আমার আম্মু ফোন দিয়ে বলতেছে যে তুই এরকম করে বাড়ি থেকে চলে গেলি, কিন্তু তোর মেয়ে তো আমরা এখন দিয়ে দেবো, আমরা তো আর রাখবো না, কারণ তুই আমাদের মান সম্মান রাখলি না, তাহলে তোর মেয়ে রেখে আমরা কি করবো? তাই আমি বলতেছি মেয়ে দিয়ে দিবা, দাও দেখি তোমাদের কেমন সাহস, তোমরা মেয়ে দিয়ে কিভাবে থাকতে পারো, মানে আমিও একটু জোর গলায় কথা বলতেছি। তা হোসেন আবার আমাকে জিজ্ঞেস করতেছি যে গাড়ির মধ্যে এরকম করে কথা বলো না, সমস্যা হতে পারে। তাই আমি বলতেছি কি করবো, আমি আর এত চাপ নিতে পারতেছি না, মানে আমার চারিদিকে টেনশন যন্ত্রণা, আমি নিজেই এখন অস্থির হয়ে যাচ্ছি। তো বলার পরে আম্মুরা যখন বলছি যে মেয়ে দিয়ে দাও, কিন্তু আমার আম্মু দিবে না, কিন্তু আমার আব্বু পূর্ণিয়ার যে মেয়ে দিয়ে দিলে হয়তো আমার মেয়ে ওই সংসারে ফিরে যাবে, এই করে ওরাও নাইটে বাড়িতে যাবে, আমার স্বামী আর ওই তার ভাই। তারপর আমার আম্মু কি করলো, আব্বু কি করলো, আমার মেয়েকে ওর আব্বুর সাথে দিয়ে দিছে। পর আমার আম্মু তো কানতে কানতে অজ্ঞান হয়ে যেতেছে, যে নাতিকে এত আদর করে মানুষ করলাম সে নাতিকে নিয়ে যাইব, আর আমার আম্মু তো আর আব্বুর উপর কথা বলতে পারতেছি না, যেহেতু দিয়ে দেবে মেয়ে যাবে মেয়ের টানে, হয়তো সন্তানের টানে মাও যদি ফিরে যায়। কিন্তু এটা ছিল মানে আমার আব্বুর ধারণা, কিন্তু আমার আম্মু জানে যে না, আমার মেয়ে যেটা করে সেটা করেই ছাড়ে, আর যেটা বলে সেটা বলেই করে। আমার আম্মু এই বিশ্বাসটা আমার প্রতি ছিল আর কি, যে ও একজিদি, যা করবে তাই করেই ছাড়ে। তা ওরা মেয়েকে দিয়ে দেয়, কিন্তু আমি জানি না যে মেয়েকে সত্যিই দিয়ে দেবে। মেয়েকে যখন নিয়ে ওরা চলে গেছে কিশোরগঞ্জ, তখন আমাকে বলে যে, আমি বলতে যে মা মরিয়াম কই, ফরদিন ফরজে মরিয়ামের সাথে আমি কথা বলবো, কারণ তোর আব্বু তো তোর মেয়ে দিয়েই দিছে, এখন আর কার সাথে কথা বলবি? এই তো আমার কাছে মানে মন মানসিকতা আসছে যে মেয়ের জন্য এত কিছু করতেছি, নিজের জীবনের চিন্তা ভাবলাম না, আর সেই মেয়ে কিনা আজকে তোমরা দিয়ে দিলে, তাহলে তোমাদের সাথে আমি আর কোন যোগাযোগই রাখবো না। এই বলে আমার আব্বু সাথে প্রায় পাঁচ ছয় মাস যোগাযোগ বন্ধ করে দিই, দিয়ে আমি কান্নাকাটি করি, কাজ করি, মানে অন্যরকম হয়ে গেছি, পুরো মানসিক রোগীর মতো হয়ে যায়। কিন্তু নাহিদ আমাকে সবসময় বোঝাতো, সবসময় করতো।
কোন নাহিদ এটা?
মানে হোসেন, ওর নাম আমি নাহিদা।
তো এই কাজ করি বলতে কি তখনও আপনি এই পেশাতেই ছিলেন নাকি?
না, ওখান থেকে পুরো বেরিয়ে আসেন। হোসেন আমাকে পুরো ভালো করে তোলে, কিন্তু ও সবসময় আমাকে বলতো যে তুমি কিছু করো আর না করো, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আর ভালো ব্যবহার করবা, আগের মতো কোন রকম ব্যবহারও করবা না, চলাফিরাও করবা না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি নামাজ পড়তাম, দুই দিন পড়তাম, তিন দিন পড়তাম, পরে আর মানে মাথায় কাজ করতো না যে আমি কি করবো কি করবো। এভাবেই প্রায় দুই বছর চলে যায়, নাহিদের বউ বাচ্চাও চলে ঠিকভাবে, আমিও চলি ঠিকভাবে। থাকার পর হঠাৎ করে মানে ও ওর সাথে আমার সাথে ঝগড়া শুরু করতে লাগলো, ঝগড়া হয়। ও আমার অতীত নিয়ে কথা বলে আর আমাকে মারে।
নাহিদ?
হ্যাঁ, এই নাহিদ আর কি, আমাকে অতীত নিয়ে কথা বলে মারে। আর ও যদি আমাকে ডাইনে হাঁটতে বলে আমি বাইরে হাঁটি, যে আমি যখন মায়েরই খাই তাহলে আমি তো সোজা পথে চলে মায়ের খাবো না, বাঁকা পথেই চললে আমি মায়ের খাবো। আর আমি যে কাজ করি না ও আমাকে সেই কাজে সন্দেহ করে বেশি। চাকরি করতে যায়, দশজনের সাথে চলতে গেলে কথা বলতেই হয়, কিন্তু ও সেই কথা বলাটাকে ও অন্যরকম ভাবে নিয়ে নেয়। যে হয়তো দেখা যাচ্ছে ও আবার মনে হয় ওই লাইনে চলে গেল, আবার মনে হয় ওই ছেলেদের পাল্লায় পড়লো। এরকম করে সন্দেহ বাড়তে থাকে, ঝগড়াঝাটি মারামারি শুরু হয় থাকতে থেকে। হঠাৎ করে আমি আমার অনেক পুরনো আর কি, পুরনো বলতে মানে ওই ওই পেশার মধ্যেই থাকা একটা ছেলের সাথে পড়িছে আমাদের বাড়িতে, হিন্দু ছেলেটা। তো ওর সাথে আমার সাথে মোবাইলে যোগাযোগ করে আমি চিটাগাং চলে যাই, এই সংসার ছেড়ে। আবার
বিরতি সময় হলো প্রিয় শ্রোতা, আরেকবার বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি দুই মিনিটের বিরতি। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। সিক্রেটসে আজকের গেস্ট হচ্ছে ময়না। কথা না বাড়িয়ে ময়নার কাছে আবারও ফিরছি। ময়না, তারপর
চিটাগাং চলে গেছি, যাওয়ার পর সেখানে থাকি, কিন্তু এই নাহিদকে ছাড়া আমি মানে চলতেই পারি না। আমি যতই যা করি না কিন্তু একদিন দুই দিন গেলে আমি আর ওর কথা না মনে করে আর চলতে পারি না, মানে ওকে ছাড়া এখন আমি আর থাকতেই পারি না। একটা দিন যদি না দেখি মনে হয় কি কত বছর মনে দেখি না, মনে হয় নিজের সন্তান বলে থাকতে পারতেছি কিন্তু ওকে ছাড়া থাকতে পারতেছি না, এমন অবস্থায় আমার দাঁড়াই গেছে। তারপর ওই চিটাগাং যে একদিন থাকি, থাকার পর আমি ওর কাছে ফোন করি। ফোন করার পর ও কান্নাকাটি করে অনেক, বলে যে তুমি যা করতেছো ভালো করতেছ না, তুমি একটা মুসলমান মেয়ে হয়ে কেন হিন্দু ছেলের কাছে গেলে, তুমি ফিরে আসো, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম, তুমি কালকে সন্ধ্যা 7টার মধ্যেই তুমি ঢাকায় থাকবা, তা না হলে হয়তো ওর জীবন দিয়ে দেবে, না হলে অন্য একটু একটু কিছু করে বসবে। তা আমি আবার এই ভয়টা পেয়ে যে যে আমাকে এতটা ভালো বানাইলো, যে আমাকে এতটা ভালোবাসলো, ভালোবাসার অর্থ বুঝাইলো, ভালোভাবে বাঁচার অর্থ বুঝাইলো, তাহলে তার কথা শুনেই চলে যায়। তো চিটাগাং থেকে আবার ওই হিন্দু ছেলেটা অফিসে গেছে, আমি ওইখান থেকে আবার চলে আসছি, ওকে না জানে ঢাকায় আসছি। আসার পর আমি আবার ওইখান থেকে যে মামার বাসায় ছিলাম, হিন্দু ছেলের মামার বাসায়, মামার বাসার থেকে একটা সিঁদুরের কৌটা আমার সঙ্গে নিয়ে আসি, যে ও যদি আমাকে কোন রকম মারধর করে তাহলে আমি বলবো কি যে আমি এই হিন্দু ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমার সিঁদুর পরানো হয়ে গেছে, ওনাকে মিথ্যা বলবো। আমার মনে মনে অবস্থা করে আমি সিঁদুরের কৌটা নিয়ে আসি। আনার পর ও আমাকে শাহবাগ থেকে ওর গাড়ি নিয়ে, ও যে প্রাইভেট কার চালায় সে গাড়ি নিয়ে আমাকে আনতে যায়।
মানে ওর প্রাইভেট কার ছিল?
হ্যাঁ, প্রাইভেট কার চালাইতো। আমি তার নামটা উল্লেখ করবো না যার গাড়িটা আর কি, যেহেতু সে একজন ডাক্তার, তার নামটা উল্লেখ করে প্রয়োজন নেই। তারপর ও আমাকে ওখান থেকে নিয়ে সোজা বাসায় আসে, বাসায় এসে রুম খোলে, রুমের দরজা লাগায়, আমাকে অনেক কথা জিজ্ঞেস করে যে আমি কিনা ওইখানে কোনো ফিজিক্যাল সম্পর্ক হয়েছে কিনা কারোর সাথে, মানে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করছি কিনা, মানে সবকিছু জানার পর আমি বলতেছি না, আমি গেছি একটা দিন, গতকালকে দিনে গেছি আর একটা দিন থাকছি আর একটা থাকছি চলে এসছি, শুধু মামা আমাকে ঘুম থেকে ডাকার জন্য হাত ধরে টানছিল, ঘুম থেকে ডাকার জন্য, এটা স্বাভাবিক ডাকতেই পারে, আর হাত ধরে টান দিছিল যে ময়না এদিকায়, আর হয়তো কিসের জন্য ডাকছি সেটা তো আমি বুঝতেই পারিনি। তারপর ওখানে চলে আসি ঢাকায়। আসার পর যখন ও রুমে ঢুকাইছে আমার, ঢুকানোর পর ও দেখি রুমে তালা মারছে, ভেতরে তালা দেওয়ার পর আমার মনে একটা সন্দেহ লাগলো যে ওকে আমার সাথে কোন রকম গ্যাঞ্জাম লাগবে না মারবে আমারে, আমার মনে সন্দেহ লাগছে, কারণ ওর তো অভ্যাসই আছে মারার, এরকম যখন মারার এই অভ্যাস। তালা বন্ধ করার পর আমাকে অনেক কথা জিজ্ঞেস করছে, করার পর আমি উত্তর দিচ্ছি, দেওয়ার পর লাস্ট টাইম ওরে মানে ও এমন ফর্যায় নিয়ে গেছে কথাগুলো রে যে আমার আগের অতীতে পুরো নিয়ে যাচ্ছে। পরে আমি ওকে বলতেছি দেখো আমি তোমার একটা জিনিস দেখাই, তুমি আমার সাথে এরকম করতেছ না, আমি আর তোমার সংসার করবো নেই, দেখো সিঁদুরের কৌটা আমাকে সিঁদুর পরাইছে। পরে ওই সিঁদুরের কৌটা হাত থেকে থাবা দিয়ে নিয়ে আমার সারা গায়ে মাইরা দিছে সিঁদুর, মায়ের দিয়েই হাতের কাছে ছিল একটা শিকল, শিকল দিয়ে আমারে এমন বাড়ি শুরু করছে, আমি মানে চিৎকার শুরু করছি বাড়ি দর, তো পাশের রুমের আফা বাড়িগুলো আনটি ছিল তারা চিৎকার শুনে চলে আসছে, কিন্তু শিকলের একটা বাড়ি দিয়ে পড়ছে আমার মাথায়, আর মাথাটা পুরো ফেটে গেছে ওই শিকলের বাড়িতে, মাথাটা ফেটে গেছে কিন্তু আমি টের পাচ্ছি না যে আমার মাথা ফাটছে কিনা। পরে মাথা ফাটার পর ও আবার আমার এই ডাইন হাতের আঙ্গুলটা ধরে একটা চাপ দেয় উল্টো ভাবে, চাপ দিলে পুরো আঙ্গুলটা মনে করলাম যে ভেঙেই গেল বুঝি। চাপ দেওয়ার পর ও রুমের দরজা খুলছে মাইরাটেরা, দরজা খুইলা, এখন বাড়িগুলো আনটি অন্ত দরজা খুলতেই হবে, দরজা খুলছে খুইলা বাড়ি, আমি আবার রুম খোলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য রুমে গেছি, তো অন্য রুমে যেয়ে যখন আমি বসে আছি তখন আমার এই বাম সাইড দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, আর আমি যে শুয়ে পড়ছি, শুয়ে পড়লে আমার মাথার রক্ত সব ওই চাদরে লাগতেছে, তখন আমি টের পাই না যে আমার মাথা কাটছে না ফাটছে। পরে ওই ওই আফুর নাম ছিল হালিমা, তা হালিমা আফু আবার চিৎকার দিছে কিরম হয় না তোর মাথায়, এগুলো কি তোর মাথাতে রক্ত এসেছে কেন? পরে আমি বললাম কই আমি তো জানি না। পরে একদিকে মানে সিঁদুরের রঙে গা লাল হয়ে গেছে আর একদিকে রক্ত। তারপর ওই আন্টি আর হালিমা আফা দেখলো, দেখে আমার মাথাটা বাইন্দা দিল হাত দিয়ে চাপ দিয়ে, আর কেটা উন্না দিয়ে বাইন্দা দিল, দিয়ে রক্ত আর মানতেছে না, ফাটছে অনেক, মানে না রক্ত কি করবো। পরে যেই বলছে যে নাহি তুই ময়নারে কি করলি, ময়নার তো মাথা ফেটে গেছে, ও ঘর থেকে এক লাভ দিয়ে আমার ওই ঘরে যে ধৈর্য আনছে আবার আমার রুমে আনছে, আয়না আমার মাথায় একটা গামছা বাইন্দা, আমার রুমের ভিতর তালা দিয়ে থুলো, তুই আমার হাত বানলো পা বানলো, ওই অবস্থাতেই আমার হাত দুটো বাঁধছে উল্টা ভাবে পিছন দিক নিয়ে আর পা দুটো বাঁধছে বাইন্দা, মাথায় আবার গামছা বাঁধছে বাইন্দা, ও রুমে তালা দিয়ে থুলে চলে গেছে, যে ডাক্তারের দোকানে গেছে তুলা স্যাবলন মলমান যত যা লাগে আর কি সবকিছু বাসায় নিয়ে আসছে, আইনে ওই আবার আমার চিকিৎসা করতেছে, মাথায় তুলা দিয়ে মুস্তাছে রক্ত টক্ত রক্ত বন্ধ করে গেছে, সবাই বলতেছে ডাক্তারের কাছে, কিন্তু ও তখন ভয় পাচ্ছে যে ডাক্তারের কাছে নিলে তো হয়তো যে কোনো একটা কিছু বলতে পারে, ও আমাকে ডাক্তারের কাছে নিবেই না, নানার জন্য ওইভাবে ওরকম করে আমাকে সুস্থ করে তোলে, আমি হাঁটতে পারি না চলতে পারি না, ডাক্তারের কাছে নিয়ে যায় ওষুধ আনে খাওয়ায় পুরোপুরি সুস্থ করে, ভালোভাবে জীবনযাপন শুরু করি ওই দিন থেকেই। তারপর থেকে মানে আমার জীবনে এমন একটা শিক্ষা হইল যে আমি আর কোনো ছেলেদের সাথেই কথা বলবো না ওই মায়ের খাওয়ার পর। পরে এইভাবে থাকতে থাকতে প্রায় বছরখানেক হয়ে যায়, প্রায় দুই বছরই হয়ে গেছে ওর সাথে সংসার এরকম করে, কিন্তু এদিকে আমার মেয়ের খোঁজ খবর আমি নিই মাঝে মাঝে ফোন করে, মেয়ের চাচি আছে আমার সে বড় যা, তার সাথে কথা বলি যোগাযোগ করি, মামা শ্বশুর আছে তাদের সাথেও কথা বলি যোগাযোগ করি, পুরো মানে সবকিছুই ভালোভাবে চলে। হঠাৎ করে ওর বউ ঢাকায় আসবে, আমার নাহিদের বড় বউ ঢাকায় আসবে, ঢাকায় আসবে তখন বলছে, এখন বলতেছে আমার রুমে এসে থাকবে আর আমাকে ছদ্মবেশে অন্য রুমে থাকতে হবে, আমার স্বামী আমাকে এই কথা বলতেছে, বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথাই মানবো, তুমি যেহেতু আমার জন্য এত কিছু করেছো আমি তোমার এই কথাটা মানতে রাজি, একদিন তোর বড় বউ আসলো ঢাকায়। আসার পর যখন আমার রুমে থাকতেছে রাত্রেবেলা, আমার দেখে মানে আমার এত কষ্ট লাগতেছে যে আমি বলার বাইরে, যে আমার স্বামী আমার চোখের সামনে আরেকটা মেয়ে নিয়ে রাতে ঘরে ঘুমাবে, তাও কিনা আমার বিছানায় আমার রুমে। তারপর আমি অন্য রুমে থেকে শুধু কান্নাকাটি করতেছি আর আমার স্বামী আমাকে ইশারায় বুঝাইতেছে যে তুমি কান্দো না। আর ওর মেয়ে আমারই কোলে, তখন ওর ওই মেয়ে আমার কোলে, আমি নিতাছি ঘুরতাছি, কিন্তু আমার তো কষ্টে বুকটা ফেটে যেতেছি যে আমি কি করতেছি। আর বাসার সবাই আমার বলতেছে যে তুই একটা মেয়ে হয়ে কি করে এত কিছু সহ্য করতেছিস। কিন্তু তারপর আমি সমস্ত কিছু মাইনে নেই, নেওয়ার পর ওর ওই বউ বাড়ি চলে যায়। যাওয়ার পর ওর সাথে আমার অনেক ঝগড়া ঝগড়া করলাম আমি, যে তুমি এরকম করো আমার সাথে, আমি তোমার সাথে আমি সন্দেহ কাজ করো তো করিই না, তাও তুমি আমার সন্দেহ করো। আর আমার সামনে যে তোমার বউকে নিয়ে আমার রুমে থাকলে সেবেলায় কোনো অপরাধ না, শুধু আমারটাই অপরাধ ধরো। আমি যদি একটা ছেলের সাথে ভালো কথা কইলে অপরাধ ধরো, খারাপ কথা দিলে অপরাধ। মানে এই বিষয় নিয়ে পারিবারিকভাবে অনেক ঝগড়া হয়। ঝগড়ার পর ও আমাকে মারে, আবার আবার যখন মারে তখন আমাকে মাইরে টেরে পরে একদিন পর আমাকে বাজার করার জন্য টাকা দেওয়া যায়। আমি কি করি, বাজার করার টাকা দিয়ে আমি বাড়িতে চলে গেছি পলায়। বাড়িতে যে আমার পুরো সিদ্ধান্ত যে আমি আর আসবোই না ঢাকা, আর ওর সাথে কোনো যোগাযোগই করবো না। তারপর বাড়িতে থাকি এক মাসের মতো, এক মাস পঁচিশ দিনের মতো থাকি। থাকার পর এখন দেখি যে না, ওরে ছাড়া আমার জীবন চলতেছেই না, আমি ভালো থাকতে পারতেছি না, মন শুধু ওর কাছেই থাকে সারাক্ষণ। যে ও তো আমার যতটা আঘাত দিয়েছে তার থেকে দ্বিগুণ তো ভালোবাসছে, আমাকে ভালো করছে, ভালোভাবে বাঁচা শেখাইছে। মানে ওর ভালো দিকটা মনে করতে গেলে আমার সবকিছু ভুলে যেতে হয়, আমার কষ্টের দিক কথাগুলো। তারপর আস্তে আস্তে যোগাযোগ করে যোগাযোগ করতে করতে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর আবার আমার গাড়িতে যখন আমি বাড়ি যাই তখন আমার গাড়িতে একটা ছেলের সাথে যোগাযোগ হয়, গাড়ির হেল্পার ছিল সে। যোগাযোগ করার পরে আমি বাড়ি থেকে যে পলাই আসবো, আসার জন্য এখন তো আমার কারোর তো একটা স্থান ধরতে হবে যে আমি ঢাকায় আসবো। আমার কাছে টাকা পয়সাও খুব কম, টাকা পয়সাও নাই বেশি একটা। তা আমি আমার নাহিদের কাছে ফোন না করে আমি ওই ছেলেটার কাছে ফোন করে ওর সাহায্য চাইছি। তো আমার বলতেছি তুমি রাত্রেবেলা আসবা পলাই বাড়ি থেকে, তো একটা ছেলের কাছে একটা পরিচয় নিয়ে তো থাকতে হইবে একটা বাড়িতে, তুমি আর আমি স্বামী স্ত্রী পরিচয় নিয়ে থাকবো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকবো। থাকার পর ওই ছেলেটার সাথে আমি ওই রাত্রে ওইখানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকি। থাকার পর পরের দিন নাইটে, পরে সারা দিন থাকি, রাত্রেবেলা আমরা গাড়িতে ঢাকায় আসি। ঢাকায় আসার পর ওই ছেলেটা আমাকে ওর মামির বাসায় নিয়ে রাখে, কয়েক তুমি মামির বাসায় থাকবো কাজ করবো। আমি কই না, আমি মামির বাসায় থাকবো না, আমি মিরপুরে যাব, মিরপুরে আমার কাজ আছে, আর আমি ওইখানে গেলে হয়তো ভালো থাকতে পারবো। মিরপুরে আমার একটা বান্ধবী ছিল সুরমা নাম করে, সে বান্ধবীর বাসায় আসি। আসার পর মানে এদিকে তো নাহিদের সাথে প্রায় সম্পর্ক শেষ, তারপরও মাঝে মাঝে ফোনে কথা হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ভাবি যে ভাঙায় নিলে হয়তো ভালো হবে। বান্ধবীও বোঝায় নাহিদকে, ডাকে ওর বাসায়। ডাকার পর দুজনের সামনাসামনি অনেক কথা বোঝায়, অনেক কিছু বোঝায়। বোঝানোর পর নাহিদের সাথে আমার আবার সম্পর্কটা জোড়া লাগে। এই গেছে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে আমরা রুম নিই, স্বামী স্ত্রী রুম নিয়ে থাকি আমরা। বেশ এক বছর ভালোভাবেই চলে সংসারটা, অনেক ভালোভাবেই চলতেছে। কিন্তু তার মধ্যে ফেব্রুয়ারি মাসে যখন রুম নিব তখন ও আমাকে বারবার একটা কথা বলতেছে তার আগে, যে দেখো তুমি যা করতেছো ভাইবে চিন্তা করো, আমি কিন্তু তোমাকে ১ টাকাও দিতে পারবো না। তা আমার মাথায় চিন্তা করতেছে যে ১ টাকা না দে না দেখ, আমি গার্মেন্টস করতে পারবো, গার্মেন্টস করে আমার সংসার আমি চালাতে পারবো, কিন্তু ও তো আমার পাশে থাকবে। তা এর মধ্যে আবার ওই ফেব্রুয়ারি মাসের আগে ও আমাকে মারে, মানে আমারই একটা ভুলের জন্য। ও আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে, আমি ওর কাছে না স্বীকার করছি যে না আমি এই কাজটা করিনি, কিন্তু আসলে যে এই অন্যায়টা আমি কই না আসছি বাড়ির থেকে, কিন্তু ও জানে, ও জানতে পেরে আমাকে বারবার দিয়েছে। কিন্তু ও যখন আমার কোরআনের দোহাই দিয়ে বলল যে তুমি কি কোরআন হাতে নিয়ে বলতে পারবা, তাই আমি বললাম যে না আমি এই কথাটা বলতে পারবো না। তখন আমার সত্যটা ওর কাছে স্বীকার করে নিলাম। নেওয়ার পর ও আমাকে এমন ভাবে মারলো, আমার বাম পাশের চোখের নিচ পুরো কালো হয়ে যায় রক্তে, আবার ঠোঁট মুখ অনেক দাগে ভরা যায়, মানে সব রক্তের স্পট। আমার হাত একটা মানে এমন ভাবে ব্যথা দিছে, হাত ফুলা উঠছে ডাইন হাতটা। অফিসে গিয়ে সবাই বলছে কি যে আমার কলপারে পড়ে গিয়ে অবস্থা হয়েছে। কিন্তু ও আমার সাথে মারার পর আমাকে আমার নাকের উপর এমন জোরে একটা বাড়ি মারে ইট দিয়া, তা আমার নাকটা আর কি মানে রক্ত বেরোতো নাকের উপর দিয়া। পরে আমি এখন কি করব, মানে ও ফোন বন্ধ করে দিচ্ছে, আমার ফোনটাও নিয়ে গেছে, এখন আমি কি করব মাথায় কিছু আসে না। আর আমার এই বান্ধবী বুঝায় কয়, ও ঠিকই আসবে তোর কাছে, তোর বিশ্বাস যেহেতু আছে ও ঠিকই তোর কাছে ফিরে আসবে। আসার পর আমি ও তাও ওর পিছু পিছু আমি রাস্তা পর্যন্ত গেছি, ওই রাস্তায় যাওয়ার পর ও আমাকে মারছে রাস্তায় ফেলে, রাস্তার আমাদের গেটের সামনে গিয়া মারছে, মায়েরা এমন মার দিছে আমার, আমি পুরো অজ্ঞান হয়ে গেছি এখানে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার এই বান্ধবী বাসার থেকে বেরিয়ে আসে যে ও এতক্ষণ হয়েছে গেছে, এখনো আসতেছে না কেন, আসে দেখে আমি রাস্তার ভিতর অজ্ঞান। পর আমার বান্ধবী আর তার বোন আর একটা মেয়ে ছিল, সে মেয়েটা আমাকে ধরে উঠাইছে, উঠানোর পর ওই নাহিদ বাসায় না গিয়া আবার ফিরে এসছে এখানে, আইসা যখন ওরা আমাকে তুলছে আমার জ্ঞান ফিরাইছে, তখন ও আইসা আবার আমার পেটে লাথি মারছে একটা, আমার নিজ পেটে, মানে এত জোরে একটা লাথি মারছে নাহিদে, মানে এমন জোরে একটা লাথি মারছে, মায়েরা বলতেছে কি তোর জীবনটাই মেসকে বের করে দেবো, তুই যাতে আর এরকম কোন কাজ না করতে পারোস। তাও মারছে পরে দেবো, ওরা তিনজনে ফিরাইছে, ফিরে আমাকে নিয়ে গেছে বাসায়। যাওয়ার পর নাহিদে আমি মানে আমি এখন ওর জন্য পুরো পাগল, ও যে আমাকে এতটা মারছে বা কষ্ট দিছে তা তো আমার কষ্ট মনে হচ্ছে না, তাও মানে ওর জন্য আমি পাগল যে ওই আমার জীবনে থাকবে আর আমি ওর জীবনে থাকবো, তো আমি ওকে ছাড়তে পারবো না। মায়েরটা চলে গেছে, তারপর দুই দিন পরে আমার নাক থেকে এত রক্ত পড়ে, আমি মানে কিছুই করতে পারতেছি না, কি করব, আমার কাছে একটা টাকাও নেই যে আমি নিজের জন্য ডাক্তার দেখাবো, নাহিদও পুরো যোগাযোগ বন্ধ। তারপর আমি হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে মানুষ তো টাকার জন্য কত কিছুই করে, তা আমি না হয় লাস্ট পর্যায়ে একটা ভিক্ষার থালা না হয় আমার হাতে উঠবো, আমি এটাই মনে মনে ভাবলাম যে আমি ভিক্ষা করবো, তাহলে ভিক্ষা করে হলো আমি নিজের জীবন বাঁচাবো, কিন্তু আমি আগের জগতে আর ফিরবো না, আগের মতো আর খারাপ কাজ করে টাকা আনবো না, মানে আমার চিন্তা ধারণা এটাই আসলো। তারপর আমি অফিস ছুটি নিলাম পাঁচটায় নিয়ে আমার একটা বোরকা ছিল, তখন বোরকাটা মানে নর্মালি গ্রাম এলাকার বোরকা, ওটা পরে মুখটা ভাই দেব না দিয়া আমি পুরো চলে গেছি, মানে কষ্টে ঠেলে যে কি করবো টাকার জন্য। পরে আমি পুরো মিরপুরে এক নম্বরে মার্কেটে মার্কেটে লোকের কাছে টাকা চাইলাম, টাকা চাওয়ার পর 199 টাকা না কয় টাকা যেন উঠছে, তাও অনেক পরিশ্রমের পর, কিন্তু তখনই বুঝতে পারলাম যে ভিক্ষা করে টাকা ইনকাম করা কত কঠিন আর ওই জগতে থাকার কত সহজ। ওই জগৎটা থেকে সোজা একটা কাজ, নিজেই চলে গেলাম টাকা পেয়ে গেলাম, আর এই যে ভিক্ষা করে টাকাটা আনা কত পরিশ্রম, 10 জনের কাছে চাইলেও মনে হয় না যে 10 টাকা মিলে, 10 টাকা মিলে, এরকম করে 199 টাকা হলো। হওয়ার পর ওই টাকা দিয়ে আমি ফ্যাক্সলোডের দোকানে গিয়ে আমি নাহিদকে ফোন করছি।
বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে, এবং ময়নাকে যদি কোনো মন্তব্য করতে হয় আপনি আসবেন আমাদের ফেসবুক পেজে, ঢাকা এফএম এর ফেসবুক পেজ www.facebook.com/ilovedhakafm, ঢাকা এফএম নামে পেজটি আছে, ওখানে ময়নার ছবিও দেওয়া আছে, প্লিজ ইউ ক্যান কমেন্ট। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নম্বরটিতে ফোন দিতে হবে, এবং নম্বরটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611001024, আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024, এই নম্বরটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। ওকে, ছোট একটা বিরতির পর আবারও ফিরছি। Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality.
Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অগেইন, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজি কিপিয়ার রয়েছে আপনার সঙ্গে সিক্রেটসে। আজকের গেস্ট হচ্ছে ময়না। কথা না বাড়িয়ে ময়নার কাছে আবারও ফিরছি। ময়না, তারপর
ফোন করে আমি ওরে সবটা বললাম যে দেখো তোমার জন্য আজকে আমি ভিক্ষা পর্যন্ত করলাম, তাও তুমি আমার ছেড়ে যেও না, আর তুমি আমার যা করতে বললাম তাই করব। তারপর ও আসলে আমার ভিক্ষার কথাটা শুনে অনেক কাঁদলো ফোনে, যে তুই ময়না আমার জন্য কি করলি আর আমি বা তোর জন্য জীবনে কি করি। তাও দুইজন দুইজনের মধ্যে শুধু ভুল বুঝাবুঝি থেকে যায়। পরে এভাবে ফেব্রুয়ারি মাসে রুম নিই দুইজনেই, বেশ ভালোই চলি। থাকার পর হঠাৎ করে এই যে প্রায় মাসখানেক আগে ওর বোর সাথে থাকা সত্ত্বেও মানে আমার কোনো খোঁজ খবরই নেয় না, খুব কম ফোন করে, আমি বাসায় আসতে বললে আসে না। আর রেন্টেকারে এখন গাড়ি চালে তো অনেক মানে চাপি, রেন্টেকারে যারা গাড়ি চালে তারা এখন দূরত্ব ভাড়া নিয়ে দূরে যায় ভাড়ার জন্য, আমাকে আসতে পারে না, আমাকে এই কথা সেই কথা দিয়ে বোঝায়। আমি ওকে একটা দিন না দেখলে মনে করেন থাকতেই পারি না, আর এত ভালোবাসি যে আমি নিজের জীবনের থেকে আমি ওকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার টানে মানে ওকে ভুলতেও পারি না, ওকে ছাড়া থাকতেও পারি না। তারপর ও একদিন বাসায় আসে, আসার পর আমি আর কি ঝগড়া করি ওর সাথে অনেক, আমি ইচ্ছা করে ঝগড়া করি, মানে সবকিছুই আমার মধ্যে ওই দিন ঝগড়াটা আমার থেকেই শুরু হয়েছে। আমি নানান কথা বলছি, বলার পর ঝগড়া শুরু হয়েছে। হওয়ার পর ও আমারও বলতেছি কি যে দেখ এইভাবে সংসার চলে না, তুই হয়তো তুই মুক্তি নে না হয় আমার মুক্তি দে, আমাকে ওই বলছে। একথা করার পর এই কথা বলে আমাকে ফোন ধন কাটিয়ে দিছে। দেওয়ার পর ও একদিন বাসায় আসছে, আসার পর আমি বলতেছি দেখো তুমি আমার কাছে মুক্তি চাইছো তাহলে আমি তোমার এই মুক্তি দেবো, তাহলে তুমি আজকে আবার সেই কুরআন হাতে নাও, নিয়ে আমাকে এই কুরআন শরীফ সাক্ষী রেখে বলো যে আজকে তোর হাত ছেড়ে দিলাম আর তিনবার তালাক বলো তুমি আমাকে। ও ঠিকই ওই দিন আমার চাপে পড়া ও ঠিকই ওই কথাগুলো বলছে, আমাকে তিনবার তালাকও বলছে, আর বলছে যে আল্লাহ আমি যে মানুষটাকে এত ভালো করলাম, যে মানুষটাকে আমি ভালো কইরা আজকে ভালো পথে আনলাম, সে মানুষটি আজকে আমার হাত ছেড়ে দিতেছে, তো তুমি ওরে ভালো রেখো, ভালো জন থাকুক। কথা বলে ও চলে গেছে। কিন্তু যাওয়ার পর এখন আমি শুধু ভাবি যে আমি কি করাইলাম ওরে দিয়া, আর আমি বা কি করলাম, কেন করলাম, আমার মাথায় শুধু এই চিন্তা। আমি শুধু কান্নাকাটি করি, খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিছি। খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার পর তো এখন আর মানে ওকে ছাড়াই মানে এত অন্ধকারে ঢেকে আসতেছে আমার জীবনটা, আবার মনে হচ্ছে যে আমি এই বুঝি আবার নিঃস হয়ে গেলাম, একা হয়ে গেলাম। তারপর ওকে ফোন দিই, বারবারে ফোন দিই, ডিস্টার্ব করি, ও ফোনে যন্ত্রণায় মানে ও আমার কথা শুনলে ও দুর্বল হয়ে পড়ে আর আমি ওর কথা শুনলে দুর্বল হয়ে পড়ি, দুজনে দুজনের প্রতি এতটা দুর্বল। হওয়ার পর ও প্রায় 15 দিন আগে শুক্রবার রাত্রে বাসায় আসে, ও আসছিল আমার কাছে থাকার মন মানসিকতা নিয়ে যে আমার কাছে থাকবে, থাকে হয়তো আমাদের দুইজনের মধ্যে ঝগড়াটাও মিটাই নিবে, আবার কথাগুলো ফিরাই নিবে। কিন্তু আসছে ওই মনে, কিন্তু আমার মনে ছিল অন্যরকম একটি কিছু, যেন ও আসবো, আসলে ওর কাপড় চোপড় গুলো দিয়ে আমি ওকে পাঠাই দিব। তো ও যখন আবার আমাকে ফোনে বলছে যে ও বাসায় আসবে, তা আমি আবার বলতেছি তুমি বাসায় আসো না আমি ব্যস্ত আছি। এই কথা বইলে আমি ফোনটা কাইটে দিছি, দিয়া আমি আমার বান্ধবীর ফোনের সাথে কথা, বান্ধবী আমার ফোন থেকে কথা বলছে, সেই বন্ধুর সাথে আবার আমি কথা বলতেছি আমার বান্ধবীর সম্পর্কে, আর আমার সম্পর্কে জিজ্ঞেস করতেছে আমি বলতেছি। তারপর মানে ওই দিন রাত্রে শুক্রবারে যখন ও আমার বাসায় আসবে বলেছে কাপড় চোপড় নিতে, নাহিদ, নাহিদ বলতেছে যে আমি তোমার বাসায় তাহলে আসবো, কাপড় চোপড় আছে আমার ওগুলো নিয়ে যাবো, আমি আর তোমার সাথে যোগাযোগ করবো না। তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে। এই অফিসে থাকা অবস্থায় আমার বান্ধবী আবার আমার ফোন থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, বলে সে আবার আমাকে ফোন দিছে, দিয়ে কথা বলতে বলতে মানে আমাদের পরিচয় হইতে হইতে মানে অনেকটাই পরিচয় হয়ে গেল। আমার ফ্যামিলি সম্পর্কে বললাম, আমার বিষয়ে বললাম যে দেখুন আমি এরকম ভাবে আছি, এখন এই পর্যায়ে আছি।
আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে?
হ্যাঁ। কিন্তু এর মধ্যে নাহিদ আবার আমাকে ট্রাই করে যাচ্ছে, আমার ফোন শুধু ব্যস্ত পাচ্ছে।
বুঝতে পেরেছি।
ব্যস্ত পাওয়ার কারণে ও কিন্তু আরো রাগ হয়ে যাচ্ছে যে আমি যার সাথে যাব আজকে সম্পর্কটা আবার ঠিক করার জন্য, আর সে কিনা আমার ফোন কাইতে দিয়া অন্য পুরুষের সাথে কথা বলতেছে। আসলে এটা আমারই অন্যায় ছিল ওই দিন, যে আমি কেন ওর ফোন না রিসিভ করে অন্য একজনের সাথে কথা বলতেছি। ও বাসায় গেছে, যাওয়ার পর আমাকে দরজা খুলতে বলতেছে বারে বারে, কিন্তু আমি দরজা খুলি না। নাহিদ আমাকে বলতেছে দরজা খুলতে, কিন্তু আমি দরজা খুলি না। না খোলার পরে ওই প্রায় 10 মিনিট ওকে দাঁড় করে রাখছি বাইরে, দাঁড় করে পরে আমি দরজাটা খুলছি। খোলার পর ও ঘরে ঢুকছে, বসছে, আমার সাথে দু একটা কথা বলছে, বেশ ভালোই। আমিও বলছি তা আমি, ও আবার দাঁড়ায় রয়েছে, দাঁড়ানো থাকা অবস্থায় আমি খাটের উপর দাঁড়ায় ওর গলা জড়ায় ধরে ওর পিঠের উপর পড়ছি আমি। মানে যেমন ছোট বাচ্চা যেমন ঘাড়ে উঠে ওরকম করে আমি ওর ঘাড়ে উঠছি। উঠার পর আমাকে বলছে তুমি নামো, আমার কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস কষ্ট হচ্ছে। তা আমি নামছি, নামার পর ও দেখলাম ওর ফোন রাখলো, মানি ব্যাগ রাখলো, চাবি রাখলো গাড়ির। রাখার পর যখন হাতের গড়িটা খুলছে তখন আমার মনে সন্দেহ যাচ্ছে যে হয়তো ও আজকে আবার আমাকে মারবে, কারণ আমার ফোন ওয়েটিং পেয়েছে। ও এই কো যে হাতের গড়ি খুলছে তখন আমি দরজাটা খুলে দৌড় দিব বাইরে। অমনি আমার গলাটা চাপ দিয়া আমাকে খাটের উপর শুয়াইছে, শুয়াই আমার মানে বুকের উপর বসে আমার গলাটা পুরো চেপে ধরছে যে তোকে আর তুই যদি আমার জীবনে না থাকিস আমি আর তোকে অন্য কারোর জীবনে হতে দেব না। গলাটা যখন চেপে ধরছে আমার তো পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে আর আমি মানে ছুটতেও পারতেছি না যে আমি কি করব। তখন এমন একটা অবস্থায় চলে আসছি আমার মানে চোখ মুখে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না যে আমি কি করতেছি কি করব। পরে হঠাৎ করে আমার পাওটা দিয়ে আমি ওকে লাথি মারলাম পিছন দিক থেকে, লাথি মারার পর ও ভুট হয়ে পড়লো খাটের উপর। পরার পর আমি ছুটলাম, ছোটার পর ও আবার আমাকে ধরছে, আমি চিৎকার দিছি। তখন চিৎকার দেওয়ার পর বাইরের থেকে মানে আমাদের বাসার লোকজনই শব্দটা পেয়ে উঠছে, উঠে আমার দরজা টুকাটুকি করতেছে। কিন্তু ও তখনও আমাকে গলা চেপে ধরে বলতেছে যে তুই যদি আমার জীবনে না থাকিস আমি তোকে অন্য কারোর জীবনে যাইতে দিব না। এই কথা বলে আমার ডাইন সাইডের গালে এমন জোরে একটা কামড় বসেছে মানে ওর যে দাঁতগুলো সব আমার গালে বসে গেছে। আবার বলতেছে তুই এই ঠোঁট দিয়ে অন্য কারোর ঠোঁটে মিস করবি আর আমাকে আমি জ্বলবো তোর এই জ্বালায়, তো তোর এই ঠোঁট আমি রাখতে দিব না। বলে আমার দুটো ঠোঁট নিয়ে মানে এমন জোরে একটা কামড় দিছে মানে আমার পুরো ঠোঁট রক্তে ভর্তি হয়ে যাচ্ছে। এখন এদিকে গাল দিয়ে রক্ত পড়তেছে, এদিকে ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। আবার এই ডাইন সাইডের ঘাড়েও একটা কামড় দিছে, সে ঘাড় থেকেও রক্ত বেরিয়ে গেছে। যাওয়ার পর মানে বাইরে থেকে যখন মানুষের চিল্লাচিল্লি করতেছে, করার পর সবাই দরজা খুলছে। ও দরজা খোলার পর আমি দৌড়ে আর কি আমাদের বাথরুমে চলে গেছি। বাথরুমে যাওয়ার পর আমি বসে আছি কিন্তু আমার গাল থেকে ঠোঁট থেকে রক্ত পড়েই যাচ্ছে, যে কামড়ের দাগগুলো মানে বসে গেছে, রক্ত পড়তেছে। এই অবস্থায় আমি বসা, কিন্তু এই ফাঁকে আমি আবার আমার মোবাইলটা আমি চাউলের ড্রামের ভিতর লুকাইছি, কিন্তু ও সেই চাউলের ড্রাম থেকে মোবাইলটা নিছে। তারপরে ঘরের হাঁড়ি পাতিলা সব মানে ভাঙতেছে, গানের যে বক্স সেট সেটাও ভাঙছে, ভাঙা ঠেঙে আমার নাক থেকে নাকফুলটা নিয়ে নিছে, মারের মধ্যে নিয়ে নিছে। নিয়ে টিয়ে পর ওই রাত্রে ও গেটের বাইরে চলে গেছে, আমাকে ওই অবস্থায় ম্যানেটারে বাইরে চলে গেছে। যাওয়ার পর এখন আমি বলতেছি থানায় যাবো ওর নামে কেস করতে, কিন্তু ও আমাকে যাইতে দিবে না থানায়। আমি এটাও বুঝতে পারতেছি ও বাইরে দাঁড়ায় আছে, পরে আমি গেটের উপরে দিয়ে ওইটা দেখি যে দাঁড়ায় রয়েছে। আমাকে বাসার সবাই বলতেছে দেখ এরকম পাগলামি করিস না, ঝগড়া হয়েছে আবার মিলবি, সমস্যা কি? পরে বললাম যে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, যেহেতু আমাকে এরকম করতে পারে, মারতে পারে আর এই কথা বললে চলে যেতে পারে, তাহলে ওর সাথে সম্পর্ক না রাখাটাই ভালো হবে। বলে আজকে প্রায় 5-6 দিনই আমি এই অবস্থাতেই অসুস্থ নিয়েই কাজ করতেছি করতেছি। ওকে ফোন করি, ও আমাকে একটা কথাই বলছে যে তুই যদি ভালো করার মেয়ে হয়ে থাকিস তাহলে আমাকে আর ফোন করবি না।
এই হচ্ছে আপনার সিক্রেটস, রাইট? কেন গল্প বললেন এবার আপনাকে আমি প্রশ্নটা করতে চাই, যেটা প্রথমে বলেছিলেন একটা উত্তর আপনি দিয়েছিলেন, আবার পুরো গল্পটা শুনে সিনপসিসটা জানলাম আমরা। বয়স কত বলছিলেন আপনার?
বললাম যে হয়তো যে আমি জীবনে যে ভুলটা করেছি, ভুলটা হচ্ছে যে আমার প্রথম স্বামীর সংসারে থাকা অবস্থায় আমার সাথে যেটা হয়েছিল সেটা যদি আমি আমার স্বামীর কাছে শেয়ার করতাম বা কারোর কাছে শেয়ার করতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম হতো না।
এক্স্যাক্টলি, এবং এখানে আমার বলার যেটা যে স্বামীর সাথে যদি ওয়াইফ এই এই বিষয়টা এরকম বিষয় শেয়ার করে, হাজবেন্ডের উচিত হচ্ছে তার সাথে বন্ধুর মতো থেকে তাকে সাপোর্ট করা, যেটা অনেক সময় হয় না বাংলাদেশের কালচারে, যে কারণেই হয়তো মেয়েরা এই সাহসটুকু করে উঠতে পারেন না যেটা আমরা আজকের এই যে গেস্ট যিনি ময়না তার জীবনে দেখেছি। আরেকটা ভুল কি?
আরেকটা ভুল হচ্ছে যেমন এই যে টাকার জন্য আমি যদি ওই দিন টাকাটা ওনার কাছে চাইতাম, আগে জিজ্ঞেস করতাম যে কি কাজ বা কিসের চাকরি দিবেন, জেনে শুনে যদি আগে বুঝে যেতাম তাহলে হয়তো আমার জীবনটা এই নরকে যেত না।
আমি টাকার জন্য বরং বলি না, আমি বলি যে পুরো সিস্টেমটাই আসলে ভুল, কারণ আপনি যে দ্বিতীয় বিয়েটা করেছেন সেই দ্বিতীয় বিয়েটা আমার মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। দ্বিতীয় বিয়েটা অন্তত ফ্যামিলির কাছ থেকে, জি
আমি বলতেছি আর কি যে আমার ওই যে অতীতে চলে যাওয়া, যে এক মাস যে ওইখানে,
প্রত্যেকটা ঘটনার পেছনে তো একটা না একটা রিজন থাকে না? তো আপনি যেই হঠাৎ করে কিন্তু সেই জায়গাটাই যাননি, আপনাকে যেতে বাধ্য করা হয়েছে, আপনার কাছে পয়সার প্রয়োজন ছিল, আপনি পয়সা পাননি বলেই আপনি অন্য একটা জায়গায় গেছেন, কিন্তু এই যে পয়সার আকাল তৈরি হয় সেটার জন্য তো আপনার দ্বিতীয় বিয়েটাও অনেকখানি দায়ী।
হ্যাঁ এটা ঠিক আছে।
আপনি যদি লেখাপড়াটা চালিয়ে যেতেন, যে কোনোভাবে হোক লেখাপড়াটা যদি সামনের দিকে নিতেন, আপনি যদি গার্মেন্টসের জব করতেন, তাহলে তো আপনার এই অবস্থাটা আজকে হতো না।
হ্যাঁ এটা ঠিক আছে, হতো না, কিন্তু মানে আমার তো ওই সময় মানে কোন রাস্তাই খোলা ছিল না। যে একদিকে ছিল যে ওরা আমাকে 1,00,000 টাকা দিয়ে দেওয়ার যখন কন্ট্যাক্ট করছে যে 1,00,000 টাকা দিব আর তোমরা ওই মেয়েটাকে আমার সামনে এনে দিবা, আমরা ওকে যা করার পরে করবো, কিন্তু এই বাচ্চার জন্য আমি নাহিদকে ধরছিলাম। আর নাহিদ আমাকে যতটা মানে ভালোবাসা চেনহ স্ত্রী মর্যাদা দিছে, তাতে আমি দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে গেছি আর ওর সাথে আমার জীবনটা জড়াই গেছে।
এখনো কি আপনি নাহিদকে ভালোবাসেন?
এখনো ভালোবাসি বলতে, গতকালকে আপনারা যেহেতু আমাকে ফোন করছিলেন, হয়তো উনি রিসিভ করছিল ফোনটা, কারণ আমার ফোনটা ওনার কাছেই ছিল। উনি রিসিভ করছে, উনি রিসিভ করার পর উনি আপনাদেরকে আমার নাম্বার দিচ্ছে, দেওয়ার পর আমার সাথে কথা হয়েছে আপনাদের, হওয়ার পর আমি ওনার কাছে ফোন করছি, আমি নাহিদের কাছে ফোন করে রিসিভ করে বলছি যে জীবনে হয়তো কোন একটা ভালো মুহূর্ত ছিল আপনার কাছে। আর আমি সবসময় বলতাম আপনাদের গল্প আমি আজকে 3 বছর ধরে শুনি, শোনার পর আমি সবসময় বলতাম, ওর আমি যখন শুয়ে শুয়ে শুনতাম বলতাম যে আমিও না এই গল্পের অনুষ্ঠানে যাব, তো আমাকে বলতো যে তোর ইচ্ছা হয়ে যাইতে তো আমি তোকে নিয়ে যাবো একদিন, তোকে ওইখানে নিয়েই যাবো। তা ও কালকে যখন আমি ওকে ফোন করি আপনাদের,
এক্স্যাক্টলি এই স্টোরিটা খুব সুন্দর একটা স্টোরি হতে পারত, গল্প হতে পারত, আপনারা দুজন মিলে এখানে এসেছেন, আপনি একটা ভালো জায়গায় আছেন, হ্যাপিলি একটা এন্ডিং হয়েছে, হ্যাপি কাপল হয়েছেন, কিন্তু সেই জিনিসটা আপনার হলো না, সেই সবটা
হলো না। কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে সেই জিনিসটা আবার আমার কাছে হয়েছে আজকে।
কিরকম?
কেননা গতকালকে আমি যখন ওর কাছে ফোন করছি, বলছি, বলার পর আমার বলছে তোমার স্বপ্ন তো একটাই ছিল যে তুমি আমার সাথে ওইখানে যাবা, তাই বলছি হ্যাঁ আমি যাবো ওইখানে, বলছিলাম তাহলে আপনি কি আমাকে নিয়ে যাবেন, বলতেছে যে দেখো মায়না তুমি আর আমি যত দূরেই থাকি না কেন আমি জানি যে তুমি মৃত্যু রাখ পর্যন্ত শুধু আমারই থাকবে, ও আমাকে বলছে। আর আমিও এটা বলছি যে দেখো তুমিও হয়তো মৃত্যু রাখ পর্যন্ত আমারই থাকবে, কারণ আমরা দুজনে দুজনকে এত ভালোবাসি যে মনে হয় না যে পৃথিবীতে কোন মা সন্তানকে এত ভালোবাসি।
না না, এই ইমোশনের জায়গাটা আপনার জায়গা থেকে অনেকখানি রাইট, কিন্তু আমাদের জায়গা থেকে অনেক বেশি ইললজিক্যাল। তারপরেও আমি একটা কথা শেষ দিকে এসে বলতে চাই আজকের এই অনুষ্ঠানে, যে আমাদের দেশে একটা নারীর জীবন অর্থনৈতিকভাবে কতটা ভারসাম্যহীন, এবং এটা আজকে নতুন না, এটা সবসময় আমরা আমাদের অনুষ্ঠানে দেখিয়েছি যে একজন নারী অর্থের জন্য জীবনে কতটা ঝুঁকির মধ্যে যান। এবং আজকে যে ময়না এখানে তার জীবনের যে সিক্রেটসগুলো এখানে রিভিল করল, কতটা দুরবস্থার মধ্যে পড়ে সে বাধ্য হয়েছে, আমি শুধু একটা কথাই বলতে চাই, প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিটি মানুষের জীবনেই ভুল থাকে, প্রতিটি মানুষের জীবনে অপরাধ থাকে, কিন্তু ওই ভুল আর অপরাধ দিয়ে ওই মানুষের সারা জীবনের অবদান কিংবা সারা জীবনের সমস্ত ভালো জিনিসগুলোকে যদি ঠেকে দেয়া হয়, তাহলে সেটা তার কবর রচিত হল না, সেটা একটা সম্ভাবনার কবর রচিত হল। আমরা যেন সেই কাজটি কখনোই না করি। প্রিয় শ্রোতা, শেষ করছি আজকের সিক্রেটস, ভালো থাকবেন সবাই। আমি আরজে কিবরিয়া এবং আমার টিম মেম্বার সুশান্ত দা, যিনি অনুষ্ঠানটিকে সুন্দর করে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেন, সাফওয়ান যিনি সরাসরি গেস্ট ডিল করেন এবং অক্লান্ত পরিশ্রম করেন, তাদের সবার পক্ষ থেকে আপনাদের জন্য থাকল শুভাশীষ, শ্রদ্ধা এবং শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.